أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আমরা আলোচনা করছিলাম মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের সেই অসাধারণ ঘটনাগুলো, যার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সিন্ধু অঞ্চলের অধিবাসীদেরকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেন। আমরা দেখতে পাই 712 খ্রিস্টাব্দে যখন মুহাম্মদ বিন কাসিম এসেছিলেন এই অঞ্চলে, তখন এখানকার সিন্ধু অধিবাসীরা তাদের নিজস্ব দেশের লোক সিন্ধু রাজা দাহিরের হাতে নির্যাতনের শিকার হচ্ছিলেন, জুলুমের শিকার হচ্ছিলেন এবং একটি ভয়ভীতি আতঙ্কের রাজত্ব তিনি কায়েম করে রেখেছিলেন। তারা পরাধীন ছিলেন। স্বাধীনতা কিংবা পরাধীনতা বলতে আমরা স্বাভাবিক অর্থে মনে করে থাকি বর্তমানে জাতীয়তাবাদের উন্মেষের কারণে, যখন একটি নির্দিষ্ট দেশের অঞ্চলের লোকেরা তারা নিজেরাই নিজেদেরকে শাসন করে, তখন আমরা মনে করে থাকি যে তারা স্বাধীন। কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন দেখতে পাই, এমনকি বর্তমানে যে বাস্তবতা, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে নিজস্ব লোকেরাই বলছে, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারাও বলছে যে আমরা কি এই স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ করেছিলাম, অথবা অনেকেই বলছে যে আমরা যুদ্ধ করেছিলাম ঠিকই কিন্তু সেই স্বাধীনতাটিকে আমরা আজও পর্যন্ত পাইনি। অর্থাৎ শুধুমাত্র বিদেশি প্রভুদেরকে হটিয়ে দিয়ে নিজেদের দেশের লোকের হাতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার নামই স্বাধীনতা নয়, যদি না সেখানে একটি স্বাধীন এবং ন্যায় এর নীতি থাকে, স্বাধীন এবং ন্যায় এর নীতি থাকে। এখন আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার আনুগত্য করার জন্যই সৃষ্টি করেছেন এবং মানুষকে প্রাণী হিসেবে অন্যান্য প্রাণীর থেকে খুব বেশি শক্তিশালী করে তৈরি করা হয়নি। শারীরিক দিক থেকে অন্যান্য প্রাণী মানুষের থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, কিন্তু একটি নির্দিষ্ট দিকে মানুষ অন্যান্য সকল প্রাণীকে অতিক্রম করে গেছে, সেটা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তার ক্ষেত্রে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনভাবে একটি মত আদর্শকে বেছে নেওয়ার ক্ষমতা প্রদান করেছেন, ভালো মন্দ যাচাই করার পর ভালোটাকে গ্রহণ করার একটি যোগ্যতা মানুষের স্বভাব বা প্রকৃতি হিসেবে মানুষকে দান করেছেন। এটাকে বলা হচ্ছে যে মানুষের ফিতরাত। এই ফিতরাতের সঙ্গে সামঞ্জস্যশীল যখন একটি নীতি বা আইনের মাধ্যমে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করা হয়, তখন সেই সমাজে এবং দেশে শান্তি শৃঙ্খলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে কারা সেই ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করলো, সে কি আমার নিজের দেশের লোক নাকি অন্য একটি ভিন্ন দেশের লোক, সেই বিষয়টি গৌণ হয়ে পড়ে, অর্থাৎ ন্যায় বিচারটি মুখ্য হয়ে পড়ে। এবং ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয়, তখন বলা হয়ে থাকে ওই অঞ্চলের মানুষ তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে, তাদেরকে পরাধীন করে রাখা হয়নি বা অন্যায় কোনো একটি নীতি যা তাদের স্বাভাবিক মানব প্রকৃতির বিরুদ্ধে, সেই নীতি চাপিয়ে দেওয়া হয়নি। এবং এই মানব প্রকৃতি কিরূপ হবে, এই নীতি কি ধরনের হবে, কোন নীতিতে দেশ রাষ্ট্র পরিচালনা হবে, সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে আর ভালো কে জানেন। আর এই কারণেই যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানে যখন মুসলিমরা ইসলামের বাণীকে নিয়ে তাদের কাছে পৌঁছে গেছেন, তারা সাধারণভাবে একজন ব্যক্তি অমুসলিম তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করেননি, বরং তাদেরকে প্রস্তাব দিয়েছেন তোমরা হয়তো ইসলাম গ্রহণ করতে পারো অথবা তোমাদের ধর্মীয় স্বাধীনতা লাভ করতে পারো, তোমাদের ধর্ম তোমরা স্বাধীনভাবে পালন করবে কিন্তু আমাদের কর্তৃত্ব আনুগত্য মেনে নিবে এবং আমাদেরকে জিজিয়া প্রদান করবে, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন মুসলিমরা আগের দুইটি প্রস্তাবকে যখন তারা প্রত্যাখ্যান করে, অর্থাৎ তোমরা আমাদের ধর্ম ইসলাম গ্রহণ করো, এই প্রস্তাবে তারা রাজি হয় না, তৃতীয় প্রস্তাব তোমাদের ধর্মই তোমরা স্বাধীনভাবে পালন করবে, ধর্মীয় স্বাধীনতা তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে নিরাপত্তাও দেওয়া হবে কিন্তু আমাদের কর্তৃত্ব আনুগত্য মেনে নেবে এবং নিরাপত্তা লাভের বিনিময়ে জিজিয়া প্রদান করবে, এই শর্তটিকেও যখন তারা মেনে নেয় না, তৃতীয় যে প্রস্তাবটি মুসলিমরা প্রদান করে থাকে সেটি হচ্ছে যে আমাদের সঙ্গে এখন তোমাদের চূড়ান্ত যুদ্ধ হবে এবং তোমাদেরকে পরাজিত করে আমরা এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবো। এবং এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা, বিসমিল্লাহ বলে আল্লাহর মদত চাও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ো। এই তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধুমাত্র সাধারণ একজন অমুসলিম নাগরিক বলে তাদের সাথে যুদ্ধ করা হয় না, বরং যুদ্ধ করা হয় তাদের বিরুদ্ধে, সেই শাসক শ্রেণীর বিরুদ্ধে যারা সেই অঞ্চলের মানুষকে শোষণ করছে। এবং সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই যে ইতিহাসের ধারায় দুইটি নীতির মাধ্যমে প্রত্যেকটি দেশ এবং রাষ্ট্র বিভিন্ন যুগে যুগে পরিচালিত হয়ে আসছে। এক নম্বর নীতি হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থের নীতি, যখন সেই ধর্মগুলো অবিকৃত অবস্থায় ছিল তখন সেগুলো সত্যিকারের ধর্ম ছিল, অর্থাৎ ঈসা আলাহিসাল্লামের ধর্ম যখন অবিকৃত অবস্থায় ছিল সেটা ছিল মূলত তাওহিদের বাণী। মূসা আলাহিসাল্লামের ধর্ম যখন অবিকৃত অবস্থায় ছিল তখন সেটাও ছিল নির্ভেজাল তাওহিদের বাণী। ইব্রাহিম আলাহিসাল্লামের ধর্ম যখন অবিকৃত অবস্থায় ছিল সেটাও ছিল মূলত নির্ভেজাল তাওহিদের বাণী। যার কারণে আমরা দেখতে পাই যে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইকে বলেছেন মুসলিম, একনিষ্ঠ মুসলিম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইকে পরিচয় দান করেছেন। তো কাজেই যখন এই নীতিকে অগ্রাহ্য করা হয়, মানুষ নিজে থেকে মতবাদ প্রদান করে এবং সেই মতবাদের আলোকে তারা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, তখন এই নীতিতে দ্বিতীয় আরেকটি লাইন সৃষ্টি হয় এবং সেই লাইনটি হচ্ছে মানব রচিত মতবাদের একটি ধারা। সেখানে সুযোগ রয়েছে স্বেচ্ছাচারিতার, সেখানে সুযোগ রয়েছে মানুষ নিজের পক্ষ থেকে আইন প্রণয়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করার, এবং এর মাধ্যমে তাদেরকে মেনে নেওয়ার মাধ্যমে, মানুষকে আইনদাতা আইন প্রণেতা হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে অন্যান্য মানুষেরা শিরকে লিপ্ত হয়ে পড়ে এবং জুলুম এবং অত্যাচারের দরজাটি নিজেরাই খুলে দেয়। তো মুসলিমরা এখানে সেই দরজাটিকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং মুসলিমরা তাদেরকে এটাও স্বাধীনতা দিয়েছে যে যদি তোমরা আমাদের ধর্মকে গ্রহণ করতে না চাও, ইসলামকে গ্রহণ করতে না চাও, তোমাদের ধর্ম তোমরা পালন করতে পারবে, কিন্তু কর্তৃত্ব এবং নেতৃত্ব হবে মুসলিমদের। কারণ ইসলামই হচ্ছে সর্বশেষ অবিকৃত অবস্থায় টিকে থাকা সত্যিকারের দিন, এবং পূর্বের সমস্ত ধর্মগ্রন্থে এই বিষয়টি উল্লেখিত রয়েছে, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, যা তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ফেলেছে। তো যার কারণে আমরা বলছিলাম যে যখন মুসলিমরা এই সিন্ধু অঞ্চলে এসেছিলেন, সাধারণ মানুষ তাদেরকে একটি বিজয়ী বাহিনী হিসেবে দেখেছিলেন, যারা তাদের সাধারণ মানুষদেরকে মুক্ত করে পরাধীনতা শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসবেন, এবং বাস্তবেও সেটাই হয়েছিল। কারণ আমরা দেখি যে প্রথম যে অবস্থানটি দেবুল দুর্গ, যা একটি মন্দির এবং দুর্গ একই সাথে অবস্থান করছিল, একাধারে মন্দির এবং দুর্গ, সেই দুর্গটি বিজয়ের সময় সেখানে 4000 রাজপুত সেনা অবস্থান করছিল এবং তাদের সাথে মুসলিমদের প্রথম একটি সংঘর্ষ হয়, যুদ্ধ হয়। কিন্তু পরবর্তীতে সিন্ধুর রাজা দাহিরের সাথে লড়াই করার আগ পর্যন্ত, তার অনুগত সৈন্যদের সাথে লড়াই করার আগ পর্যন্ত মাঝখানে যে সমস্ত স্থানে মুসলিমরা অতিক্রম করে গেলেন, প্রত্যেকটি স্থানে মুসলিমরা সহজ এবং স্বাভাবিকভাবেই অঞ্চলগুলোকে বিজয় করলেন, কোনো লড়াই বা তরবারির ব্যবহার করতে হয়নি। মানুষ নিজেরাই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদেরকে সাদরে গ্রহণ করেছে, এবং যেই সমস্ত শাসকেরা তাদেরকে জুলুম এবং অত্যাচার করেছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের দেশের লোক হওয়া সত্ত্বেও তারা ছিল মূলত বহিরাগত লোকের মতো, যার কারণে তাদেরকে মানুষেরা প্রত্যাখ্যান করেছে এবং আরব মুসলিমদেরকে সাদরে গ্রহণ করেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে যখন দেবুল দুর্গের পতন ঘটল, পরবর্তীতে মুসলিমরা যে স্থানটিতে গিয়েছিলেন সেটা হচ্ছে বর্তমানের হায়দ্রাবাদের নিরুন দুর্গ বিজয় করতে, এবং সেখানে শাসক হিসাবে ছিল জয়সিংহ, যে ছিল সিন্ধু রাজা দাহিরের পুত্র, রাজপুত্র জয়সিংহ। তো যখন মুসলিম বাহিনীর আগমনের খবর সে শুনল, তখন জয়সিংহ ভীত আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং পুরো অঞ্চলের দায়িত্ব, নিরুন দুর্গের দায়িত্ব দিয়ে গেল একজন পুরোহিতের কাছে। সেই পুরোহিত মুসলিমদের সম্পর্কে আগে থেকেই জানতেন, যেহেতু মুসলিমরা রাজনৈতিকভাবে সেই সময় প্রথম আসলেও আগে থেকে ব্যবসা বাণিজ্যের কারণে সেই অঞ্চলে মুসলিমদের যাতায়াত ছিল, এবং দেবুল দুর্গ জয় করার পরেও আমরা দেখতে পাই সেখানে একটি মুসলিম বসতি ছিল, যার ফলে তাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে পুরোহিত জানতেন যে এদের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি এরা আমাদেরকে অত্যাচার নির্যাতন জুলুম করবে না, যেটা অন্যান্য বাহিনীরা করে থাকে। যার কারণে সেই পুরোহিত নিঃসন্দেহে এবং নিঃসংকোচিত্তে মুসলিমদের কাছে আত্মসমর্পণ করলেন এবং মোহাম্মদ বিন কাসিমের বর্ষতার যেহেতু তারা স্বীকার করলেন, মোহাম্মদ বিন কাসিম তাদেরকে নিরাপত্তা প্রদান করলেন। পরবর্তী তৃতীয় যে স্থানে মোহাম্মদ বিন কাসিমের বাহিনী, মুসলিম বাহিনী গিয়েছিল সেটা হচ্ছে সেহওয়ান। সেহওয়ানের অধিবাসীরাই, শহরের অধিবাসীরাই তারা দাবি জানিয়েছিল যে না, আমরা মুসলিমদের সাথে কোনো যুদ্ধে যাব না, তাদের নিকট আমরা আত্মসমর্পণ করবো এবং কর্তৃত্ব যদি তাদের কাছে হস্তান্তর হয়ে যায় সেটাই আমাদের জন্য উত্তম। কিন্তু সেখানকার শাসক বাজরা, সে উদ্ধত প্রকৃতির ছিল এবং রাজা দাহিরের একজন আত্মীয় ছিল, সে বিনা যুদ্ধে এই অঞ্চলের কর্তৃত্ব হস্তান্তর করতে রাজি ছিল না, কারণ সে তাদের উপর শাসন করার মাধ্যমে অন্যায় সুযোগ সুবিধা লাভ করে আসছে, সে কেন এই শাসন কর্তৃত্বকে তাদের কাছে হস্তান্তর করে দেবে। যার ফলে যখন দেখলো যে নিজের শহরের অঞ্চল থেকে সে কোনো ধরনের সমর্থন পাচ্ছে না বাজরা, তখন সে পালাতে বাধ্য হলো এবং কুম্ভ নদীর তীরে পালিয়ে সে শাসক কাকার কাছে গিয়ে আশ্রয় নিল, যিনি ছিলেন একজন জাট রাজা। সেখানে গিয়ে বাজরা আত্মসমর্পণ করলো এবং আশ্রয় গ্রহণ করলো। পরবর্তীতে যখন মুসলিম বাহিনী সেখানে কর্তৃত্ব স্থাপন করলো, সেহুয়ানের অধিবাসীরা জয়ধ্বনি তুলে মুসলিমদেরকে সাদরে গ্রহণ করলো এবং দলে দলে মানুষ এসে মুসলিমদের কাছে আনুগত্য বাইয়াত করতে লাগলো। অনেকে মুসলিম হয়ে গেল এবং বাকি যারা ইসলাম গ্রহণ করেনি তারাও জিজিয়া দিয়ে সন্তুষ্ট চিত্তে সেখানে অবস্থান করতে লাগলো। ফলে সেই সময় আমরা দেখতে পাই, অর্থাৎ তিনটি স্থান বিজয় করার পর আমরা দেখতে পাই যে সিন্ধুর লোকদেরকে মুসলিমরা তাদের বাহিনীতে নিয়ে নিতে লাগলেন। সিন্ধু লোকেরা নিজেরাই আরব মুসলিমদের বাহিনীতে প্রবেশ করতে লাগলো এবং এরপর মোহাম্মদ বিন কাসিমের বাহিনী চলে যান জাটদের অঞ্চলে, জাটদের নগর শিশামে, এবং সেখানে সেখানকার শাসক কাকা তিনিও মুসলিমদের বর্ষতা স্বীকার করলেন। অর্থাৎ এই অঞ্চলগুলো বিজয়ের সময় কোনো ধরনের কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেনি। এবারে আমরা যাচ্ছি আসলে মূলত যে কারণে সিন্ধুর অভিযান, অর্থাৎ সিন্ধুর রাজা দাহিরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য আরব বাহিনীরা মুসলিম বাহিনীরা এসেছিলেন, সেই ঘটনার দিকে এখন আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই অবস্থায় আসার পর হাজ্জাজ বিন ইউসুফ তিনি তার সেনাপতিকে হুকুম করলেন যে তোমরা আবার নিরুনে ফিরে এসো, অর্থাৎ দ্বিতীয় যে স্থানটি বিজয় করা হয়েছিল হায়দ্রাবাদের দুর্গ সেই স্থানটিতে তোমরা ফিরে এসো এবং সেখানে এসে তোমরা সিন্ধু নদ পার হওয়ার জন্য রাস্তা ঠিক করো, সিন্ধু নদ পার হয়ে সরাসরি দাহিরের অঞ্চলে আক্রমণ করো, সিন্ধু নদ পার হয়ে ব্রাহ্মণাবাদে আক্রমণ করতে হবে। এটাই ছিল হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশ, রণকৌশল। তো ব্রাহ্মণাবাদে তখন রাজা দাহির এবং তার পুত্র যে পালিয়ে গিয়েছিল সেখানে রাজপুত্র জয়সিংহ, সেখানে দুজনে মিলে যুদ্ধের আয়োজন করতে ব্যস্ত, যার ফলে সেখানে গেলে মুসলিম বাহিনী একসাথে পিতা এবং পুত্র উভয়ের সাক্ষাৎ লাভ করতে পারবে এবং উভয়কেই একটি উচিত শিক্ষা প্রদান করতে পারবে। তো হাজ্জাজের হুকুম পেয়ে মোহাম্মদ বিন কাসিম ফিরে এলেন নিরুন দুর্গে এবং সেখানে এসে তিনিও যুদ্ধের প্রস্তুতি নতুন করে সংগঠিত হতে লাগলেন। এবং এই সময় একটা নতুন অসুবিধা দেখা দিল মুসলিম বাহিনীদের, সেটা হচ্ছে যে সিন্ধু নদ যদি আমরা অতিক্রম করতে চাই, সিন্ধু নদ পার হতে হলে স্বাভাবিকভাবে একটা বড় বাহিনী, যখন তারা নদী পার হবে অনেকগুলো নৌযান দরকার, নৌকা দরকার, কিন্তু সেই নৌকা আমরা কোথায় পাবো? এবং আরেকটি সমস্যা দেখা গেল যে দীর্ঘদিন ধরে তারা একটি ভিন্ন দেশে আসার কারণে, পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত না হওয়ার কারণে কাঁচা শাকসবজি পাচ্ছিলেন না। আরব সৈন্যদের মধ্যে কাঁচা শাকসবজি না খাওয়ার ফলে স্কার্ভি রোগ দেখা দিল, যার ফলে দেখতে পাই যে সেই ভিন্ন একটি পরিবেশে আরবের আবহাওয়া থেকে ভিন্ন হওয়ার কারণে এই সিন্ধুর আবহাওয়ায় আরবদের ঘোড়াগুলো আক্রান্ত হলো এবং বেশ কিছু ঘোড়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, ফলে নিজেদের মধ্যে একটি দুর্বলতা সৃষ্টি হলো। এই অসুবিধার কারণে মোহাম্মদ বিন কাসিম তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও অভিযান থেকে কিন্তু তিনি পিছু পা হলেন না এবং তিনি নৌকা না পাওয়ার কারণে নিজেই হুকুম দিলেন যে তোমরা নিজেরা এবার নৌকা তৈরি করো, আমরা এই সিন্ধু নদ পার হয়ে হাজ্জাজ বিন ইউসুফের আদেশ মান্য করে সেই কৌশল গ্রহণ করে আমরা রাজা দাহিরকে আক্রমণ করব। এদিকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর পাঠানো হলো যে আমাদের অধিকাংশ সৈনিকরা স্কার্ভি রোগে আক্রান্ত, কাঁচা শাকসবজির অভাবে এবং অনেকগুলো ঘোড়া আক্রান্ত হয়েছে, ঘোড়াগুলো অনেকে মৃত্যুবরণ করেছে। এই অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফ খবর পেয়ে তিনি সাহায্য পাঠালেন এবং অতিরিক্ত দুই হাজার ঘোড়া পাঠালেন এবং সৈন্যদের জন্য পাঠালেন প্রচুর পরিমাণে ভিনেগার বা সিরকা। তো সিরকা পাঠানোর কারণ ছিল যে তারা মনে করতেন আরবরা যে সিরকা খেলে স্কার্ভি রোগ সেরে যায় এবং আরবরা বিশ্বাস করতেন যে এর মাধ্যমে তাদের আবার পুনরায় স্বাস্থ্য ফিরে আসবে এবং বাস্তবে সেটাই হলো। কিছুদিনের মধ্যেই আরব সৈন্যদের আবার স্বাভাবিক তারা সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলেন এবং তাদের স্বাস্থ্য ফিরে এলো। এর মধ্যে অনেকগুলো নৌকাও তারা তৈরি করে ফেলেছেন, অর্থাৎ এবারে শুধুমাত্র সেই চূড়ান্ত অভিযানের দিকে তারা যাত্রা করবেন। এবং 712 খ্রিস্টাব্দের জুন মাসের একটি দিনে আরব সৈন্যরা এবার সিন্ধু নদের পারে এসে তারা বাহিনী নিয়ে জমা হলেন নদী পার হয়ে ওই পারে যাওয়ার জন্য। এবং ও পারে যাওয়ার আগে মোহাম্মদ বিন কাসিম কয়েকজন দূত পাঠালেন রাজা দাহিরের কাছে তাদেরকে সতর্ক করার জন্য। এবং হিন্দু রাজা দাহির সিন্ধুর এই পারে এসে যুদ্ধ করতে চান কিনা সেটা জানানোর জন্য দূত পাঠানো হলো এবং তিনি এপারে না এলে আরব সৈন্যরাই ওই পারে যাবেন, সেই যাওয়ার সুযোগ যাতে করে দেন রাজা সেটাও তাকে বলে পাঠানো হলো। এবং দূতদের মধ্যে একজন ছিল দেবুলের ব্রাহ্মণ, সেই দেবুল দুর্গ যা প্রথমে বিজয় করা হয়েছিল সেই মন্দিরের একজন ব্রাহ্মণ ছিল দূত, কিন্তু দেবুল যুদ্ধের পর সে ইসলাম সম্পর্কে জানার কারণে, নিজে ইসলাম সম্পর্কে জানার কারণে, ইসলামের আলো লাভ করার কারণে সে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। সেই পূর্বের ব্রাহ্মণ এবং বর্তমানে মুসলিম ব্যক্তিটিকে সিন্ধু অঞ্চলে যেহেতু সে ছিল তাকে এবার দূত হিসেবে পাঠানো হলো সিন্ধু রাজা দাহিরের কাছে। তো খবর পেয়ে রাজা মুসলিম দূতদেরকে নিজের দরবারে গ্রহণ করলেন এবং তারা সরাসরি দরবারে ঢুকে নিজেদের রীতি অনুযায়ী রাজাকে অভিবাদন জানালেন। নিজেদের রীতি অনুযায়ী, এখন নিজেদের পরিচয়টা কি? তারা পূর্বে ছিলেন সিন্ধুর অঞ্চলের অধিবাসী, পূর্বে তাদের পরিচয় ছিল ব্রাহ্মণ, কিন্তু বর্তমানে তাদের পরিচয় হচ্ছে তারা মুসলিম, এবং তাদের নিজেদের রীতি হচ্ছে ইসলামের রীতি, যা ব্রাহ্মণদের রীতি অনুসারে নয়। অর্থাৎ এবারে তারা ইসলামের রীতি অনুসারে রাজাকে অভিবাদন জানালেন। তো হিন্দু রাজা দাহিরের নিয়ম ছিল যে দরবারে কেউ গেলে রাজাকে অভিবাদন করতে হবে সিজদার মতো করে, অর্থাৎ মাটিতে মাথা ঠেকিয়ে এরপরে রাজাকে সম্মান দেখাতে হবে। তো রাজা দাহির তার দরবারে আজ প্রথম একটি অন্যরকম ঘটনা দেখলেন, সেই চিরদিনে চলে আসা নিয়মের ব্যতিক্রম। এবারে যে দুর্গে যেই দূত সমূহ তার দরবারে এসেছেন, তারা কেউ আর মাটিতে মাথা ঠেকিয়ে তাকে সম্মান জানালেন না, এবং সেই অহংকারী অত্যাচারী রাজা দাহির মনে মনে ক্রুদ্ধ এবং ভয়ানক রেগে গেল। বিশেষ করে রাগল সেই ব্রাহ্মণের উপর, এবং রেগে গিয়ে বলে উঠল যে রাজসভার চিরকালের রীতি কি তুমি ভুলে গেছ? জানো না এর শাস্তি কি? তুমি গণ্ডমূর্খ ব্রাহ্মণ। তো ন মুসলিম জবাব দিল যে আপনি শুনে খুশি হবেন, আমি এবার মুসলিম হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, এবং আমি এক আল্লাহ ছাড়া আর কারো কাছে এখন মাথা নোয়াতে পারছি না। এটাই আমার ইসলামের শিক্ষা, এক আল্লাহ ছাড়া আর কারো নিকটে এই মাথা এখন নত হয় না। তো রাজা মনে করেছিলেন যে লোকটা এক্ষুনি এবার তার কাছে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে ক্ষমা না চেয়ে উল্টো আরো তার অবস্থানে দৃঢ়তা প্রদর্শন করতে লাগলো, যার ফলে রাজা আরো উত্তেজিত হয়ে গেল এবং চটে গিয়ে বলে উঠল, জেনে রেখো ব্রাহ্মণ, তুমি যদি একজন দূত না হতে, বিপক্ষ দলের পাঠানো দূত না হতে, তাহলে এতক্ষণে তোমার কাটা মাথাটা মাটিতে গড়াগড়ি খেত। তো সেই পূর্বের ব্রাহ্মণ এবং বর্তমানে মুসলিম, সে তখন কি বলল? সে বলল যে আপনি একটি ছোট্ট ভুল করেছেন, আমি একজন বিপক্ষ বাহিনীর দূত হিসেবে এসেছি, এ কারণে আপনি আমাকে হত্যা করেননি, এই কথাটি সঠিক নয়। দূত না হলে নয়, মুসলিম না হয়ে আর অন্য কেউ হলে আপনি তার মাথা কাটতে পারতেন, কিন্তু কোনো মুসলিমই আপনার দরবারে এসে কখনো তার মাথা মাটিতে ঠেকিয়ে আপনাকে সেজদা করবে না, এবং কোনো মুসলিমকে আপনি এই কাজে বাধ্য করতে পারবেন না। একজন মুসলিম কখনো এভাবে আপনাকে মাটিতে অভিবাদন জানাবে না। তো দাহির এই কথার কোনো জবাব দিতে পারলেন না, এবং সত্যিই তাই, কারণ সে অন্যান্য তার নিজের দেশের অঞ্চলের লোকদেরকে এভাবে সম্মান জানাতে বাধ্য করতে পারত, কিন্তু যে একজন মুসলিমের মাথা দৈনিক পাঁচবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নত হয়ে থাকে, সেই মাথা একজন সাধারণ মানুষের কাছে নত হবে এটা অসম্ভব, কোনো মুসলিমই এভাবে তাকে অভিবাদন জানাবে না। ফলে রাজা দাহির দরবারে অপমানিত এবং হতভম্ব হয়ে বসে থাকলো, সে কোনো জবাব দিতে পারল না, শুধুমাত্র ভেতরে ভেতরে সে ক্রুদ্ধ এবং রাগে ফুলতে লাগলো, এবং সে এরপর ভাবতে লাগলো যে মুহাম্মদ বিন কাসিমের কাছে কি খবর তিনি পাঠাবেন, কারণ মুহাম্মদ বিন কাসিম তিনি প্রস্তাব দিয়েছেন যে আমরা কি এই পারে অবস্থান করব, আপনি এসে আমাদের সাথে যুদ্ধ করবেন, নাকি আমাদেরকে আসার ব্যবস্থা করে দেবেন, আমরা আপনার এলাকায় এসে যুদ্ধ করব। অর্থাৎ এখন যদি রাজা সে তাদের সাথে সিন্ধু নদ অতিক্রম করে না আসে, মূলত এটা তার কাপুরুষিতার একটা পরিচায়ক হবে, এবং নৈতিক বিজয় বা মোরাল ভিক্টরি মুহাম্মদ বিন কাসিমের কাছেই থাকবে যে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই স্থানে এসে যুদ্ধ করতে, কিন্তু তারা সেই নদ অতিক্রম করার সাহস দেখাতে পারেনি, এবং যখন মুসলিম সৈন্যরাই সেই সিন্ধু নদ পার হয়ে তাদের অঞ্চলে প্রবেশ করবেন, নৈতিকভাবে মুসলিমদের মনোবল থাকবে চাঙ্গা, এবং সিন্ধু অঞ্চলের অধিবাসীদের তাদের মনোভাবটা থাকবে অনেকটা রক্ষণাত্মক, যার ফলে যুদ্ধের ক্ষেত্রে এই বিষয়গুলো, মানসিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়, এবং এ কারণে মোহাম্মদ বিন কাসিমের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন এই বিষয়ে তারা মন্ত্রীদের কাছে মতামত নিলেন সিন্ধুর রাজা, কিন্তু তারা কেউই এই বিষয়ে একমত হতে পারলেন না, কারণ দুটি বিষয়ই তাদের জন্য বিপক্ষে যাচ্ছে। তো একদল বললেন যে আরবদের নদীর এপারে কিছুতেই আসতে দেওয়া যাবে না, এটা সম্ভব নয়, তারা এসে নদীর পূর্ব পারে একবার পা ফেলতে পারলে কোনোদিন আর তাদেরকে এই সিন্ধু অঞ্চল থেকে তাড়ানো সম্ভব হবে না, বরং নদী তাদের উপর একটা বাধা হিসেবে আছে, সেটা অতিক্রম করে যদি তারা আসে আসুক, আমরাই তাদেরকে এখানে আসতে দেওয়ার সুযোগ করে দেওয়াটা মূলত একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এবং তারা এই অঞ্চলে এসে যুদ্ধ করে কর্তৃত্ব স্থাপন করবে। কিন্তু আরেক দল বললো যে না, নদী পার হয়ে তারা চলে আসুক, আমরা বাধা দেবো না, নদী পার হয়ে তারা চলে আসুক, কিন্তু এপারে চলে আসার মাধ্যমে আরব সৈনিকেরা, মুসলিম সৈনিকেরা, তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাবে। কিভাবে? কারণ যখন তারা সামনে আসতে যাবে তখন দেখবে যে আমাদের সৈন্যরা তাদেরকে প্রতিরোধ করছে, সেখানে তাদের সামনে মৃত্যু, এবং যখন তারা পেছনে ফিরে পালিয়ে যেতে থাকবে তখন দেখবে পেছনে হচ্ছে নদী, হয়তো তারা নদীতে ডুবে মরবে অথবা আমাদের সামনে তরবারি আঘাতে মরবে। তো উভয় মতামতটাই খুবই সংকটপূর্ণ, এবং কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই বিষয়ে রাজা দুই তরফের মতামত চিন্তা করে দেখতে লাগলেন। তো অবশেষে মনস্থির করলেন যে তোমরা সেনাপতিকে গিয়ে বলো আমরা এই নদী পার হয়ে ওপারে যেতে রাজি নই, বরং তো রাজা দুই তরফের মতামতটাকেই চিন্তা করে দেখলেন। তো আমরা শুরুতেই বলেছিলাম যে উভয় প্রস্তাবই ছিল মুসলিমদের পক্ষ থেকে, যেটা এসেছিল হিন্দুদের জন্য দুইটাই ছিল তাদের জন্য কঠিন, অর্থাৎ নদী অতিক্রম করে ওই পারে যাওয়াটাও তাদের জন্য ক্ষতিকারণ হতে পারত এবং এই পারে অবস্থান করাটাও তাদের জন্য একটা নৈতিক পরাজয় বলে আমরা উপস্থাপন করেছি। ফলে কোনো প্রস্তাবেই সিন্ধু রাজা সে রাজি হতে পারল না, এবং যখন তাদের সাথে পরামর্শ করলো তখনও সে বলল যে আমরা নদী পার হয়ে ওই পারেও যেতে রাজি নই, আবার তোমাদেরকেও এই পারে আসতে দিতে রাজি নই। অর্থাৎ যে যার অবস্থানে থাকে থাকুক, একটা অবরোধপূর্ণ অবস্থা, এর মধ্যে দেখা যায় যে আরব সৈন্যরা কি করতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা তারা গ্রহণ করলেন। তো আরব সৈন্যরা সিন্ধু দেশে পৌঁছানোর পর সেখানে দাহির ব্যস্ত ছিলেন তাদেরকে তারাবার আয়োজন করার জন্য, শক্তি সংগ্রহ করার জন্য, এবং মুহাম্মদ বিন কাসিম যখন অকল্পনীয় সময়ে একের পর এক শহর বিজয় করতে লাগলেন খুব দ্রুত, এটা এতটা দ্রুত তারা কখনোই চিন্তা করেনি যে এত দ্রুত মুহাম্মদ বিন কাসিম এই সমস্ত দুর্গ বাধা অতিক্রম করে হায়দ্রাবাদ, তারপর সেহওয়ান, এরপর জাট অঞ্চল, জাটদের নগর, কাকা, সেখানকার শাসক তাদের দলে যোগ দিবে, এতগুলো বিষয় কখনোই তারা হিসাবে ধরেনি, যার ফলে অকল্পনীয় দ্রুততার সঙ্গে মুহাম্মদ বিন কাসিম সেই সিন্ধু নদের তীরে চলে আসলেন। এবং যদিও আরবদের সৈন্য সংখ্যা ছিল খুবই কম, সিন্ধু রাজা তাদের অসাধারণ সমস্ত হস্তি বাহিনী ছিল, ঘোড়সওয়ার বাহিনী ছিল এবং প্রচুর সৈন্য ছিল, কিন্তু মনোবল চাঙ্গা ছিল আরবদের এবং নৈতিকভাবে সিন্ধু অঞ্চলের সৈনিকেরা, তাদের শাসকেরা পরাজিত ছিল। কারণ সত্য এবং মিথ্যার মধ্যে যে লড়াই, এর মধ্যে কখনো তুলনা হতে পারে না। সেখানে শক্তি যত বেশি থাকুক না কেন, মিথ্যার পক্ষে শক্তি যত বেশি থাকুক না কেন, নৈতিকভাবে তারা পরাজিত এবং ভীত, কিন্তু সত্যের পক্ষে যারা লড়াই করছে তারা নৈতিকভাবে যত দুর্বল শক্তির বিচারে, বাহ্যিক শক্তির বিচারে, সৈন্য সংখ্যা অস্ত্রের বিচারে যত দুর্বলই তারা হোক না কেন, তারা মানসিকভাবে জানেন যে তারাই হচ্ছেন হকের পথে এবং সত্যের পথে, ফলে তাদের হারানোর কিছু নেই, পুরো বিষয়টাই তারা বিজয়ী। এর ফলে রাজা দাহির তিনি ভয় পেতে লাগলেন যে আরবরা ইতিমধ্যে এই সমস্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, এবং রাজা দাহিরের সেই 42 বছরের শাসনের শেষ বছর 712 খ্রিস্টাব্দে খুব কম সংখ্যক লোকই সুখী ছিল। এই কারণে যে সমস্ত অঞ্চলে মুসলিমরা তাদের স্বাভাবিক উদারতা নিয়ে সেখানে প্রবেশ করেছে, প্রত্যেকটি অঞ্চলে অসংখ্য লোকে তারা সমর্থন পেয়েছে। তো এই ভয়েই দাহিরকে স্বাভাবিক অবস্থার থেকে অনেক বেশি সৈন্য সংগ্রহ করতে হল, এবং সেই সাথে সংগ্রহ করতে হলো অসংখ্য হাতি এবং ঘোড়া। তো সেই সংখ্যা যদি আমরা উল্লেখ করি আপনারা বুঝতে পারবেন যে কত বিশাল পরিমাণ সৈন্য রাজা দাহিরের পক্ষে ছিল। তো দাহিরের ঘোড়ার সংখ্যা, শুধুমাত্র ঘোড়ার সংখ্যা দাঁড়ালো 50,000। তো কাজেই বুঝতে পারছেন যে হাতি যখন আপনি যোগ করবেন, সৈন্যদের সংখ্যা যোগ করবেন, তখন এই নাম্বার কত বড় একটা আকার ধারণ করবে। তো সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়ে গেলে রাজা দাহির ব্রাহ্মণাবাদ ছেড়ে যাওয়ার দিকে অগ্রসর হতে লাগলেন, অর্থাৎ তিনি নিজেই পিছু হটতে লাগলেন। তো নৌকা ছাড়া সিন্ধু নদ এদিকে মোহাম্মদ বিন কাসিম এবং মুসলিমরা কিভাবে পার হবেন, সেটা ছিল তাদের মধ্যে একটা চিন্তার বিষয়। তো এর মধ্যে কিছু সময় পাওয়া গেল, যার কারণে তারা নৌকা তৈরি করতে পারলেন। তো এবার নৌকা বোঝাই হয়ে দলে দলে ওই পারে যাওয়ার পালা। কিন্তু ঠিক সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ একটি নতুন পরামর্শ দিলেন, এবং সেই পরামর্শ অনুসারে মোহাম্মদ বিন কাসিম নতুন আরেকটি রণকৌশল গ্রহণ করলেন। সেটা হলো যে নৌকা দিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পার হওয়ার থেকে সমস্ত নৌকাগুলো একসাথে সারিবদ্ধ করে একটি সেতু তৈরি করো, একটি বেইলি ব্রিজের মতো তারা তৈরি করলো, এবং সেই সেতু দিয়ে সমস্ত বাহিনী এই পার থেকে ওই পারে গিয়ে যেন একটা রাস্তার মতো তারা সেই পার হয়ে ও পারে গেল। এবং সেতুতে করে প্রথম যে বাহিনী উঠেছিল তারা ছিল গোলন্দাজ বাহিনী, এবং সেখানে আগে থেকেই দাহিরের সৈন্যরা ওই পারে দাঁড়িয়ে ছিল তৈরি হয়ে। তো আরব সৈন্যরা পারের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই তারা সহসা তাদের উপর আক্রমণ করে বসলো, এবং এই জন্য আরবরাও তৈরি হয়েছিল, যার ফলে প্রথম তারা তাদের গোলন্দাজ বাহিনীকে তাদের কাছে পাঠিয়েছে, যে প্রথমেই পদাতিক নয়, কারণ সেখানে সৈন্যবাহিনীরা প্রস্তুত অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, যার ফলে আরবরা প্রথম পাঠালো তাদের গোলন্দাজ বাহিনীকে। তারা অনায়াসে হিন্দু সৈন্যদেরকে আক্রমণ করে পিছিয়ে হটিয়ে দিল, এবং সেখানে এসে বাকি আরব সৈন্যরাও, মুসলিম সৈন্যরাও সেখানে অবস্থান করলেন। এবং কিছুক্ষণ পরে সেই সিন্ধু নদের তীরে হিন্দু সৈন্যদের আর একজনকে খুঁজে পাওয়া গেল না, তারা ভীত আতঙ্কিত অবস্থায় সেখান থেকে পলায়ন করল। অর্থাৎ প্রাথমিক প্রতিরোধ সেখানে মোহাম্মদ বিন কাসিম এবং মুসলিমরা খুব সহজেই বিজয় লাভ করলেন। কিন্তু মূল ঘাঁটিতে আমরা বলেছিলাম যে সিন্ধুর রাজা দাহির তিনি ব্রাহ্মণাবাদ ছেড়ে তার বাহিনী নিয়ে পিছু হটে চলে গেছেন, সেখানে এবার যাওয়ার পালা। তো সিন্ধু তীর ছেড়ে একটু দূরে ছিল রাওয়ার, সেখানে রাজা দাহিরের শিবির, সেখানে তিনি শিবির স্থাপন করেছেন। তো মুহাম্মদ বিন কাসিম সেই বাহিনী সহ মুসলিমদেরকে সহ রাওয়ারে গিয়ে হাজির হলেন, এবং তখন দেখা গেল সেই হিন্দু সৈন্যদের সংখ্যা হবে মুসলিম সৈন্যদের কমপক্ষে পাঁচ গুণ। এবং তার উপর মুসলিম সৈন্যরা এসেছে একটি বিদেশে অপরিচিত ভূমিতে যুদ্ধ করতে, আর হিন্দু সৈন্যরা যুদ্ধ করছে নিজেদের দেশে, নিজেদের পরিচিত অবস্থান এবং আবহাওয়াতে। এরপরও হিন্দু সৈনিকদের মধ্যে কেমন যেন একটি অজানা ভয় এবং আতঙ্ক তাদের চোখে মুখে, আর মুসলিম সৈনিকদের চোখে মুখে বিজয়ের আনন্দ। বিজয়, হয়তো মৃত্যু, শহীদ, শাহাদাত কিংবা যুদ্ধে বিজয় লাভ করা। যুদ্ধে বিজয়ী হলে গাজী, হয়তো শহীদ নইলে গাজী, এবং অর্থাৎ উভয় বিষয়টাই মুসলিমদের জন্য বিজয়, যার ফলে মুসলিমদের হারানোর কিছুই নেই। কিন্তু প্রক্ষান্তরে হিন্দু সৈনিকদের চেহারা এবং অভিব্যক্তিতে একটি অজানা আতঙ্ক। তো কয়েকদিন পর্যন্ত সেখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল, সেটা হচ্ছে যে উভয় বাহিনী কেউ কাউকে আক্রমণ না করে সামনাসামনি দাঁড়িয়ে রইল। এবং মুসলিমদের যুদ্ধের কৌশল এটাই ছিল যে মুসলিমরা বিপক্ষ দল আক্রমণ না করা পর্যন্ত তারা অনেক ক্ষেত্রে স্থির অবস্থানে থাকতেন, তাদেরকে প্রথমে আক্রমণ করার সুযোগ দিতেন, এরপরে মুসলিমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু হিন্দু সৈনিকদের ক্ষেত্রে তারা যেহেতু মানসিকভাবে একটি পরাজিত অবস্থায় ছিল, আতঙ্কিত অবস্থায় ছিল, তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় পাঁচ গুণের থেকেও কম যে সৈন্যবাহিনী তাদের সামনে স্থির দাঁড়িয়ে রইলেন। এবং এই অবস্থায় রাজা দাহির তিনি দেখলেন যে যতদিন যাবে এভাবে যুদ্ধ না করে বিপক্ষ সৈন্যের বাহিনীর সামনে এভাবে নিজের সৈনিকদের নিয়ে অবস্থান করা, যতদিন যাবে সৈনিকদের মনোবল ততই কমে আসবে, এবং দেশের লোকেরা মনে করবে যে এতদিন ধরে যুদ্ধের আয়োজন নিয়ে, এত বড় বাহিনী নিয়ে তিনি কি কারণে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে ভয় পাচ্ছেন, কেন তিনি সাহস করছেন না। ফলে আর দেরি নয়, এখনই আক্রমণ করতে হবে। এভাবে কয়েকদিন অবস্থানের পর 712 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে রাজা দাহির তার হাতির পিঠে চড়ে আরব সৈন্যদেরকে আক্রমণ করতে উদ্যত হলেন। এবং মুহাম্মদিন কাসিম তিনি জানতেন যে এখনই শুরু হবে এই অঞ্চলের অভিযানের আসল যুদ্ধ, প্রকৃত লড়াই, সত্যকারের সেই ভয়ঙ্কর যুদ্ধ, যার জন্য এত প্রস্তুতি নিয়ে তিনি সেই আরব দেশ থেকে, ইরান থেকে, পারস্য থেকে সৈন্য সংগ্রহ করে হিন্দু অঞ্চলে এসেছেন। এবং এমনকি তিনি বিস্তারিত যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করলেন যে তিনি যদি যুদ্ধে শহীদ হয়ে যান তাহলে পরবর্তীতে কে হবে সেনানায়ক সেটাও তিনি আগে থেকে ঠিক করে রাখলেন। অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ যুদ্ধের জন্য এখন দুইটি বাহিনী তৈরি। সামান্য একজন পদাতিক থেকে সেনাপতি পর্যন্ত সবাই মরণপণ যুদ্ধের জন্য তৈরি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা করে তারা এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। দাহির ভাবছিলেন যে সৈন্য সংখ্যার বলেই হয়তো তিনি আরবদেরকে ধ্বংস করে দিতে পারবেন, তাদের মনোবলকে ধ্বংস করে দিতে পারবেন, তাদেরকে পরাজিত করতে পারবেন। তাছাড়া আরেকটি অতিরিক্ত সুবিধা সিন্ধুর রাজা দাহিরের ছিল, সেটা আরবদের ছিল না, সেটা হচ্ছে যে তার বাহিনীতে অসংখ্য হাতি ছিল, যেটা আরবদের ছিল না। এবং আরবরা প্রথমবার যখন দ্বিতীয়বারে যখন অভিযান পরিচালনা করেছিল সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে মূল উদ্দেশ্যটি ছিল হিন্দুর জলদস্যুদেরকে দমন করা, কিন্তু যখন রাজ দরবারের বাহিনীরা এসে সেই আরবদের মুসলিমদেরকে আক্রমণ করছিল তখন যুদ্ধে একটি মারাত্মক আকারের ধারণ করলো এবং পরবর্তীতে মুসলিমরা প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এই হাতিগুলোকে দেখে আরবদের ঘোড়াগুলো তারা ভয়ে বিচলিত হয়ে ওঠে এবং পলায়ন করতে শুরু করে। তখন ঘোড়াগুলোকে আর নিয়ন্ত্রণ করে রাখা যায়নি এবং আরব মুসলিমরা তারা পরাজিত হন এবং সিন্ধুর বাহিনী সেই দ্বিতীয় অভিযানে বিজয় লাভ করেন। এবং এটা ছিল তৃতীয় সিন্ধু অভিযান যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু রাজা দাহিরের সাথে যুদ্ধ করতে এসেছেন। এবারেও সিন্ধুর রাজা দাহিরের আশা ছিল এই হাতিগুলোকে আরবদের বিরুদ্ধে ব্যবহার করতে পারলে তারা সহজেই বিজয় লাভ করতে পারবেন, কারণ হাতি তারা দেখেনি, হাতির যুদ্ধে তারা অভ্যস্ত নয়। কিন্তু এদিক থেকে একটি বিষয়, সেটা হচ্ছে যে একজন মুমিন, একজন মুসলিম কখনোই একই গর্ত থেকে একাধিকবার দংশনের শিকার হয় না, একই গর্ত থেকে দুইবার দংশনের শিকার হয় না, বারবার প্রতারণার শিকার হয় না। একজন মুমিনের পরিচয় হচ্ছে এটাই, এবং যার ফলে আগের যুদ্ধের সেই অভিজ্ঞতা থেকে মুসলিমরা শিক্ষা গ্রহণ করেছে এবং হাতির কবল থেকে কিভাবে তারা রক্ষা পাবে সেই উপায়টিও তারা বের করেছে। ফলে তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য, কেরোসিন তেলের সাথে অন্যান্য বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে একটি অস্ত্র তৈরি করে রেখেছিল, গোপন অস্ত্র যা সম্পর্কে সিন্ধুর রাজা দাহির কিংবা তার হস্তি বাহিনীর কোনো ধারণা ছিল না। এবং সেই অস্ত্রটি যখন একটি তুলোতে ভিজিয়ে সেই ভেজা তুলো তীরের মাথায় লাগিয়ে ছুড়ে দেওয়া হতো, যখনই সেটা কোনো টার্গেটে হিট করত সেই সময়ে সেই টার্গেটটাতে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে যেত। তো এই অস্ত্রটি আরবরা গোপন করে রেখেছিল এবং যখন হস্তি বাহিনীর সামনে মুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গেল তখন সেই হস্তি বাহিনী লক্ষ্য করে এই তীরগুলোকে ছুড়ে মারা হলো। ফলে একটা ভারী মজার ব্যাপার ঘটল, কয়েকবার চেষ্টার পরে দেখা গেল যে জ্বলন্ত একটা তীর গিয়ে বিঁধল সরাসরি রাজা দাহিরের হাওদায়। রাজা দাহির যেই হাতির উপরে বসেছিল সেই হাতিতে যে হাওদা ছিল সেখানে গিয়ে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে গেল এবং দেখতে দেখতে হাতির সারা গায়ে আগুন ছড়িয়ে গেল। তখন হাতিটি নিজের প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে সিন্ধু নদের দিকে দৌড় দিল এবং প্রাণপণের শক্তিতে সে ছুটতে লাগলো নদী লক্ষ্য করে। তো এদিকে মুসলিমরা অন্যান্য যুদ্ধের দিকে মনোযোগ দিয়েছে, অন্যান্য হাতির দিকে তারা আক্রমণ করছে এবং তাদের এই আগুনের অস্ত্রটি ছুড়ে মারছে। তেমনি করে আরো বেশ কিছু হাতির গায়ে আগুন লেগে গেল, ফলে সমস্ত ময়দানে এই সমস্ত হাতিগুলো মানে উন্মাদের মতো চুরাচুরি শুরু করে দিল। লড়াইয়ের ময়দানে একটি ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়লো, কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং হাতিগুলো উন্মত্ত অবস্থায় এইদিকে সেইদিকে ছুটাছুটি করতে লাগছে। এবং হিন্দু এবং মুসলিম সৈনিকদের মধ্যে যে হাতিদের বড়াইয়ের কারণে তাদের যে একটি গৌরব ছিল হিন্দু সৈনিকদের, সেইটা মুহূর্তের মধ্যেই অবসান ঘটে গেল। তো রাজা দাহিরের হাতি ততক্ষণ ইতিমধ্যে নদীতে গিয়ে নেমেছে। তো দুই তিনজন মাহুত মিলে সেই হাতিকে অতি কষ্টে তীরে ফিরিয়ে আনলো, আবার এদিকে যুদ্ধ শুরু হলো। তো এর মধ্যে রাজা দাহির এবারে সত্যিকারে মানে ক্রুদ্ধ এবং আতঙ্কিত অবস্থায় হয়ে উঠলেন এবং চূড়ান্তভাবে মারাত্মক আকারে যুদ্ধ করার জন্য অস্ত্র ধারণ করলেন এবং তার দেখা দেখি হিন্দু সৈনিকেরাও তাদের হারানোর সাহস ফিরে পেল, ফলে যুদ্ধ একটি ভয়াবহ আকার ধারণ করল। এবং আরবদের বরাবরই সতর্ক দৃষ্টি ছিল যে যুদ্ধের যিনি নেতা, কারণ মুসলিমদের যুদ্ধ এবং কুফফারদের যুদ্ধের মধ্যে একটি মৌলিক পার্থক্য হচ্ছে যে মুসলিমরা তাদের নেতার উপর নির্ভর করে যুদ্ধ করেন না, এবং মুসলিমদের একজন নেতা যদি শহীদ হন সেই আনন্দ, বিজয়ের আনন্দ বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং সেটা তাদেরকে আরও নতুনভাবে অনুপ্রাণিত করে। অর্থাৎ মুসলিমদের সে নেতা শহীদ হওয়ার পরবর্তীতে কিনি কে নেতা হবেন সেটাও আগে থেকে ঠিক করা থাকে, কারণ প্রত্যেকে এই বিষয়টাই কামনা করেন যে আমি যেন এই যুদ্ধে হক এবং বাতিলের মধ্যে এই লড়াই আমি যেন শহীদ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমি শহীদ হিসেবে গ্রহণ হতে পারি, গ্রহণযোগ্য হতে পারি। এবং অপরদিকে কুফফারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখনই তাদের নেতা ব্যক্তিটি যুদ্ধের ময়দানে নিহত হয়ে যান তখন তাদের সমস্ত মনোবল ভেঙে পড়ে এবং তারা যুদ্ধ করার আর কোনো নৈতিক কারণ খুঁজে পায় না, কী কারণে তারা যুদ্ধ করবে। যার ফলে আরবদের মুসলিমদের বরাবরই একটি সতর্ক দৃষ্টি ছিল রাজা দাহিরের উপর, তাকে কিভাবে প্রথমে খতম করে দেওয়া যায়। হঠাৎ করে একটা তীর এসে তার গায়ে বিঁধল, ফলে তিনি হাওদা থেকে পড়ে গেলেন। রাজা দাহির হাতির উপরে বসে থাকা সেই হাওদা থেকে একেবারে পড়ে গেলেন এবং পরে তিনি আরেকটা ঘোড়ার পিঠে উঠলেন। তো এবারে আগের মতোই আবার যুদ্ধ শুরু হলো। এদিকে আগের যুগে যখন যুদ্ধ হতো তখন সারা দিন যুদ্ধ চলতো এবং সন্ধ্যা ঘনিয়ে আসলে যুদ্ধবিরতি ঘটতো, কারণ রাতের বেলা তখন অন্ধকারে যুদ্ধ করার কোনো ব্যবস্থা ছিল না। তো এদিকে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে সূর্য ডুবতে শুরু করেছে, তো এইরকম একটি সময়ে একজন আরব একজন হিন্দু সৈনিককে, হিন্দু ঘোড়সওয়ারকে তরবারি দিয়ে আঘাত করে দুই টুকরা করে ফেলল, কিন্তু সে তখন বুঝতেও পারেনি যে কাকে সে হত্যা করেছে। কিন্তু ওইদিকে হিন্দু সৈনিকেরা বুঝতে পারলো যে রাজা দাহির একজন আরব সৈনিকের হাতে নিহত হয়ে গেছে এবং মুসলিমরা জানতো না যে তারা কোনো সাধারণ সৈনিককে হত্যা করেছে নাকি রাজা দাহিরকে হত্যা করেছে, কারণ ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে। তো কিন্তু হিন্দু সৈনিকরা বিষয়টা বুঝতে পেরে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করলো। যার মাধ্যমে তিনি পাক ভারত উপমহাদেশের এই বিস্তৃত অঞ্চলটিকে এবং এই অঞ্চলের করাচি থেকে মুলতান পর্যন্ত অঞ্চলটিকে তিনি মুসলিম খিলাফতের অংশ করে নেন এবং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ যে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে আসছিল এই এলাকার শাসকদের মাধ্যমে, বিশেষত সিন্ধুর রাজা দাহির এবং তার পুত্র রাজপুত্র এবং তার আত্মীয় স্বজনদের মাধ্যমে তারা নির্যাতিত হয়ে আসছিল, যার ফলে যখন মুসলিমরা এই অঞ্চলে আসলেন মানুষ তাদেরকে স্বাভাবিকভাবেই একটি দখলদারি শক্তি হিসেবে না দেখে তাদেরকে দেখেছিলেন এমন একটি বাহিনী হিসেবে যারা তাদেরকে জুলুম থেকে মুক্ত করবেন, একটি স্বাধীনতা প্রদানকারী বাহিনী হিসেবে দেখেছিলেন। এবং যখন আমরা এই শব্দটি বর্তমানে ব্যবহার করি স্বাধীনতা, এক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের দেশের প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট দিনকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি এবং এর পূর্বে যখন আমাদের অঞ্চলটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একত্রিত অবস্থায় ছিল, তখন যখন ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে পাকিস্তান গঠিত হলো তখন আমরা নির্দিষ্ট আরেকটি দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিলাম। এবং এই দিবসগুলো শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মানুষ একটা নির্দিষ্ট সময় যুগ পার করার পর তারা বুঝতে পারছে যে আসলে যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা পরিশ্রম করেছিলাম, নিজেদের রক্ত দিয়েছিলাম, যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতাটি আসলে আজও পর্যন্ত অর্জিত হয়নি, যার কারণে কয়েক যুগ পর পরবর্তীতে আবার একটি যুদ্ধের প্রয়োজন হয় এবং সেই যুদ্ধের ফলে মানুষ নতুন করে একটি স্বপ্ন দেখে এবং একটি আদর্শকে গ্রহণ করে তারা চিন্তা করে এবার হয়তো তাদের মধ্যে স্বাধীনতা ফিরে পাওয়া যাবে, যার ফলে এমনকি এত বছর পরেও বর্তমানে অনেক মানুষকে আমরা বলতে শুনি তারা বলছে যে যে কারণে যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতাটি আমরা আজও পাইনি। এবং এরও পূর্বে 1947-এ, 71-এর পূর্বে 47-এ আরেকটি দিবস ছিল। শুধুমাত্র এই দিবসগুলো পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাই যে বর্তমানে একটি দিবসকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করছি, তার পূর্বে আরেকটি দিবসকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিলাম, এবং তার আগে আমাদের অঞ্চলের মানুষেরা বলতো যে 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এই অঞ্চলের স্বাধীনতার সূর্যটি অস্ত গেল, স্বাধীনতার সূর্যটি অস্ত গেল। কিন্তু এর পূর্বে মানুষ কি বলতো? স্বাধীনতার সূর্য অস্ত গেল 1757 সালে, অর্থাৎ এর পূর্বে এই অঞ্চলে স্বাধীনতা ছিল। কিন্তু মূল বিষয়টি কি? স্বাধীনতা বলতে কি এটা বোঝায় যে বিদেশি শক্তি যখন আমাদেরকে শাসন করছে তখন আমরা পরাধীন, নাকি আমরা নিজেরাই যখন নিজেদেরকে শাসন করছি তখন আমরা স্বাধীন? আমাদের দেশের লোক, আমাদের একটি ভৌগোলিক অঞ্চলের লোক যখন আমাদেরকে শাসন করে তখন কি আমরা বলতে পারি যে আমরা স্বাধীন? কিন্তু এই বিষয়টি যে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বর্তমানে যারা আমাদেরকে শাসন করছেন তাদের ক্ষেত্রেও আমরা বলছি যে আমাদের নিজেদের দেশের লোক হওয়ার সত্ত্বেও আমরা স্বাধীনতা পাইনি, আমরা পরাধীন। কিন্তু 1757 সালের পূর্বে আমরা দেখতে পাই মূল যে পার্থক্যটি, মুসলিমরা এই অঞ্চলটিকে শাসন করেছিল এবং তারা শাসন করেছিল কুরআন এবং হাদিসের আলোকে। কুরআন এবং হাদিসের আলোকে তারা দেশ, রাষ্ট্র, সমাজ এবং সমস্ত ব্যবস্থাকে তারা পরিচালিত করেছিলেন, এবং যার ফলে সমাজে মানুষের মধ্যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল, ইনসাফ প্রতিষ্ঠিত ছিল, যার ফলে কখনোই মানুষদের মনে হয়নি যে তারা এখানে পরাধীন অবস্থায় জীবনযাপন করছেন। এই পরাধীনতার কনসেপ্টে চলে আসলো যখন ব্রিটিশরা এখানে আমাদেরকে শোষিত করতে শুরু করলো, তারা আমাদের উপর রাজত্ব এবং প্রভুত্ব কায়েম করলো। এরপর থেকেই আমরা বিভিন্ন সময়ে যুদ্ধ এবং বিগ্রহের মাধ্যমে চেষ্টা করছিলাম সেই হারিয়ে যাওয়ার স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু এক্ষেত্রে মৌলিক একটি পার্থক্য হচ্ছে যে পূর্বে যে কারণে আমরা স্বাধীন ছিলাম সেটা ছিল রাষ্ট্র বা দেশ পরিচালনার একটি নীতি, যেই নীতিটা মানুষকে দমন করে রাখে না, মানুষকে শোষণ করে না, এবং মানুষকে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে, মানুষের স্বাভাবিক চাহিদা অনুসারে, মানুষ যেই বিষয়গুলোকে বৈধ মনে করে, যেই পদ্ধতিতে মানুষ স্বস্তি বোধ করে, সেই পদ্ধতি হচ্ছে ইসলামের শিক্ষা, কুরআন এবং হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের ফিতরাতের উপরে যে বিষয়গুলো মানুষকে পালন করা সহজ হবে সেইগুলো মানুষকে প্রদান করে সেগুলোর মাধ্যমে মানুষের বৈশিষ্ট্যকে সৃষ্টি করেছেন, যার ফলে ইসলামের যে বিধিনিষেধগুলো সেগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তির সাথে খুব সহজেই মিলিয়ে যায়। এবং এই নিয়ম কানুনগুলো দিয়ে যখন দেশ এবং রাষ্ট্র, একটি দেশ পরিচালিত হয়, তখন মানুষ কখনোই এটা মনে করে না যে তারা পরাধীন, বরং তারা অনুভব করে তারা স্বাধীনতা পেয়েছে। এবং একই বিষয়টি আমরা দেখতে পাই যখন পাক ভারত উপমহাদেশে মুসলিমরা শাসন করেছিল, তখন কেউ বলতো না, মুসলিমরা চলে যাওয়ার পর বা মুসলিমদের ক্ষমতা যখন শেষ হয়ে গেল ব্রিটিশরা আসলো, তখন কেউ বলতো না যে আমরা ব্রিটিশদের আসার মাধ্যমে স্বাধীনতা পেলাম, বরং তো সবাই এই উল্টো কথাটি বলেছে যে মুসলিম শাসন শেষ হওয়ার মাধ্যমে আমরা এই পাক ভারত উপমহাদেশ পরাধীনতায় শিকলে বন্দী হলাম। অর্থাৎ এই ঐতিহাসিক সত্যটিকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এটি হচ্ছে বর্তমানে বাস্তবতা। এবং আমরা সেই 1250 বছর পূর্বের অভিযানটির কথা আলোচনা করছিলাম যখন মুহাম্মদ বিন কাসিম এবং মুসলিমরা আরব থেকে, পারস্য অঞ্চল থেকে এসে এই অঞ্চলের মানুষকে মুক্ত করেছিলেন। এভাবে সবার অজান্তে রাজা দাহির যুদ্ধের ময়দানে গত রাতেই নিহত হলেন। কিন্তু পরদিন ভোরবেলা মুসলিম সৈনিকেরা যখন দেখলো যে যুদ্ধের ময়দানে অবস্থা ভিন্ন রকম, অনেক সৈন্য ইতিমধ্যে পালিয়ে গেছে, বাকিরা পলায়ন করছে, সেই অবস্থায় তাদেরই একদলকে দিয়ে, বাকি অবশিষ্ট হিন্দু সৈনিকদের এক দলকে দিয়ে রাজা দাহিরের লাশকে শনাক্ত করা হলো এবং অবশিষ্ট হিন্দু সৈনিকদেরকে সেখানে বন্দী করা হলো, এবং বাকি যারা ছিল রাজা দাহিরের ছেলে জয়সিংহ এবং অন্যান্য নেতৃবর্গ তারা পালিয়ে ব্রাহ্মণাবাদের আরো ভিতরের দিকে চলে গেল। তো এভাবে রাজা দাহিরের অবসান ঘটল এবং মুহাম্মদ বিন কাসিম বিজয়ী বেশে রাওয়ারে গিয়ে প্রবেশ করলেন। রাওয়ারে তিনি প্রবেশ করলেন, যেখানে রাজা দাহিরের পূর্বে ঘাঁটি ছিল সেখানে তিনি প্রবেশ করলেন। কিন্তু তিনি সেখানে যাওয়ার বহু আগেই রাজা দাহিরের মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছেছে এবং সেই সংবাদটি পেয়ে, দুঃসংবাদটি পেয়ে রানীবাই আগুনে জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিয়েছেন, আত্মহত্যা করেছেন। এবং রানীর ধারণা ছিল অন্যান্য যে সমস্ত যুদ্ধ হয় সেই সমস্ত যুদ্ধ থেকে তাদের ধারণা ছিল যে আরবরা এলে তাকে জোরপূর্বক তাদের ধর্ম মেনে নিতে বাধ্য করবে, ইসলাম গ্রহণ করাতে বাধ্য করবে। কিন্তু এই নীতিটি ইসলামে নেই যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, সর্বোচ্চ জিরিয়া প্রদান করে সে আমাদের কর্তৃত্ব মেনে নেবে, কিন্তু তাকে ধর্মান্তর করার জন্য কখনো জোর করা হয় না। কিন্তু এই ভুল ধারণাটির কারণে রানী সে আগুনে পড়ে আত্মাহুতি দিল এবং এই সৈনিকটি, এই ধারণাটি আরবদের মধ্যে, মুসলিমদের মধ্যে একটি দুঃখের সংবাদ হিসেবে মুসলিমরা গ্রহণ করলো এবং তাদের বিজয়ের আনন্দ যেন কিছুটা ম্লান হয়ে আসলো। এবং এরপর মুহাম্মদ বিন কাসিম তিনি এলাকার সমস্ত লোকদেরকে ডেকে আশ্বস্ত করলেন, অভয় দিলেন এবং সবার সাথে ভালো সদয় ব্যবহার করতে লাগলেন। এমনি করে মোহাম্মদ বিন কাসিম প্রায় সমস্ত সিন্ধু উপত্যকা বিজয় করে ফেললেন। এখন তিনি অন্যান্য বিজেতাদের মতো ইচ্ছা করলেই সেই সিন্ধুর অধিবাসীদেরকে যা ইচ্ছা তাই করতে পারতেন, তাদেরকে অত্যাচার করতে পারতেন, কারণ সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা এখন সিন্ধুর বিজয়ী মোহাম্মদ বিন কাসিমের কাছে। কিন্তু তিনি তাদের প্রতি কোনো ধরনের নির্দয় ব্যবহার করলেন না, যেটা ইসলামের কোনো নীতি নয়। এবং এই সময় হাজ্জাজও লিখে পাঠালেন যে সৈনিকদের সুখ সুবিধার জন্য ব্যবস্থা যা কিছু গ্রহণ করা প্রয়োজন ব্যবস্থা করো এবং দেশবাসীর কল্যাণের জন্য অর্থ ব্যয় করো। কারণ মনে রেখো যে দেশবাসী, বিশেষ করে যারা ব্যবসায়ী, কারিগর, মজুর শ্রেণী, এরা যে এই দেশে সুখী নয় সেই দেশটিও সুখী নয়, এবং তাদের সুখের জন্য যথাসাধ্য চেষ্টা গ্রহণ করো তুমি। শুধু মাটির দেশ নয়, একটি ভূমি নয়, দেশের মানুষের মনও তোমাকে বিজয় করতে হবে। এবং হাজ্জাজ বিন ইউসুফ আরও লিখলেন যে কখনো ওয়াদার বরখেলাফ করবে না, তাহলে তোমাকে লোকে আস্থা হারিয়ে ফেলবে, এবং যখন তুমি ওয়াদা পালন করবে লোকে তোমাকে বিশ্বাস করবে, ফলে তারা তোমার বশ্যতা স্বীকার করবে, এবং যারা তোমার বশ্যতা স্বীকার করছে তাদের উপর তুমি সদয় থাকবে এবং তাদের মন বিজয় করতে চেষ্টা করবে। মোহাম্মদ বিন কাসিম এই সমস্ত উপদেশের একটিও অমান্য করেননি, আমিরের নির্দেশ একটিও তিনি অমান্য করেননি। এবং রাওয়ারে যুদ্ধে পরাজিত হয়ে হিন্দু সৈন্যরা পরবর্তীতে রাজার পুত্র জয়সিংহের সাথে ঘাঁটি স্থাপন করেছিল ব্রাহ্মণাবাদে। এখন বর্তমানে যেখানে সিন্ধুর হায়দ্রাবাদ সেই স্থানেই ছিল ব্রাহ্মণাবাদ। শাহজাদপুরে তহসিল নামে বর্তমান যে একটি স্থান রয়েছে ভারতে, সেখানে গেলে এখনো আমরা অতীতের সেই ব্রাহ্মণাবাদের অনেক চিহ্ন দেখতে পাই। তো সেই ব্রাহ্মণাবাদের রাজা তাহিরের ছেলে জয়সিংহের সঙ্গে পুনরায় অবশিষ্ট যুদ্ধ হলো মুসলিমদের। কিন্তু মুসলিম সৈন্যদের সেই বিজয়ী মানসিকতার সঙ্গে যখন তারা একের পর এক ভূমি বিজয় করছেন এবং হিন্দু সৈনিকদের পরাজিত সেই মানসিকতা, অর্থাৎ তারা প্রত্যাহার করছে নিজেদেরকে একটির পর একটি যুদ্ধক্ষেত্র থেকে, সেখানে আসলে যুদ্ধটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু ছিল না। ফলে অতি সহজেই মুসলিমরা বিজয় লাভ করল। কিন্তু বিজয়ের পূর্বে যে কাজটি তারা গ্রহণ করেছিল, অর্থাৎ হিন্দু সৈনিকেরা তারা শহরে নিজেদেরকে প্রত্যাহার করে নিল এবং দুর্গের মাধ্যমে নিজেদেরকে আটকে দিল, অর্থাৎ বাইরে থেকে মুসলিমদের সেই শহরে প্রবেশ করার আর কোনো সুযোগ ছিল না, সমস্ত দরজাগুলোকে তারা বন্ধ করে দিল। ফলে মুহাম্মদ বিন কাসিমও তিনি শহর অবরোধ করার ঘোষণা দিলেন। ফলে সেখানে আর কোনো উপায়ন্তর না দেখে, অবস্থা বেগতিক দেখে, একটি রাতের বেলা রাজার দাহিরের পুত্র জয়সিংহ সেখান থেকে পালিয়ে গেল। এবং ফলে সেই যুদ্ধে, যেটা জয়সিংহের একগুইমের কারণে বাধ্য হয়ে তারা সেখানে যুদ্ধ করতে হলো, অন্যান্য স্থানে স্বাভাবিকভাবেই মুসলিমরা তাদের বিজয় করেছিল, অনেক ক্ষেত্রে তরবারি ব্যবহার করা হয়নি, তারা আত্মসমর্পণ করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজা দাহিরের পুত্র জয়সিংহের একগুইমির কারণে এবং তার অহংকারের কারণে শেষ পর্যন্ত যুদ্ধ বা সংঘাত এড়ানো গেল না, এবং কম করে হলেও সেই যুদ্ধে 8,000 হিন্দু সৈনিকের প্রাণনাশ ঘটল এবং শেষ পর্যন্ত মুসলিমরা ব্রাহ্মণাবাদকেও দখল করে নিল। এবং রাজা দাহিরের ছোট রানী এবং দুই রাজকুমারী সূর্যদেবী এবং পরিমল দেবী তারা মোহাম্মদ বিন কাসিমের কাছে আত্মসমর্পণ করলেন এবং মোহাম্মদ বিন কাসিম তাদেরকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা প্রদান করতে এতটুকু কসুর করলেন না। এরপর মুসলিমদের আরও সামনে এগিয়ে যাওয়ার পালা, অর্থাৎ সিন্ধুর প্রদেশ এখন বিজয় হয়ে গেছে। পরবর্তীতে তারা সিন্ধুর যে অঞ্চলে রাজা দাহিরের রাজধানী ছিল সেই আরোরা বা আরোর জয়ের দিকে অগ্রসর হলেন। তো এখানকার শাসনভার ছিল দাহিরের আরেকজন ছেলে তার উপর, এবং তার নাম ছিল ফাফির। তো ফাফিরের বিশ্বাস ছিল যে তার পিতা দাহির তখনও জীবিত অবস্থায় বেঁচে আছেন এবং হিন্দুস্থান গেছেন সৈন্য সংগ্রহ করতে। সেই পুত্রটি তার রাজা দাহিরের মৃত্যু সংবাদে সে বিশ্বাস করেনি, সে ধারণা করেছিল তার পিতা এখনো বেঁচে আছেন। কিন্তু একদিন তার ভুল সত্যি ভাঙল এবং তিনি বুঝতে পারলেন যে রাজা দাহির রাওয়ারের যুদ্ধে সত্যিই নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। এবং তখন কোনো উপায়ন্তর না দেখে এক রাতে তিনিও তার বড় ভাইয়ের মতো, বড় ভাই জয়সিংহের মতো, তিনিও সেখান থেকে পালিয়ে গেলেন। ফলে আরবরা অনায়াসে বিনা বাধায় আরোর দখল করে ফেলল, এবং আরোর দখলের পর অন্যান্য শহরের মতো আরোরেও ছিল একটা বড় মন্দির, এবং মন্দিরের ভেতরে কি আছে মোহাম্মদ বিন কাসিম তা একদিন দেখতে চাইলেন। কারণ এই সমস্ত অভিযানের অন্যতম একটি মূল উদ্দেশ্য ছিল যে জুলুম এবং অত্যাচার থেকে মানুষকে মুক্ত করা, এবং সেই কাজটি বাস্তবেই ঘটেছিল, যার ফলে বিভিন্ন স্থানে সিন্ধুর অধিবাসীরা তারা মুসলিমদেরকে সাদরে গ্রহণ করেছে, এমনকি জয়ধ্বনি তুলে তাদেরকে আপন করে নিয়েছে, এমনকি নিজেদের শাসক, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তারা মুসলিমদের বাহিনীতে যোগদান করেছে। এর মাধ্যমে অধিকাংশ জুলুম এবং অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করেছিল। কিন্তু ইসলামের এই যুদ্ধটির আরও একটি উদ্দেশ্য ছিল যে মানুষকে সত্যিকারের সকল ধরনের মিথ্যা মাবুদ এবং মিথ্যা উপাস্যর আনুগত্য থেকে মুক্ত করে ইসলামে দাখিল করে নিয়ে আসা এবং তাদের সামনে ইসলামের আদর্শকে উপস্থাপন করা, অর্থাৎ ইসলাম প্রচার এই সমস্ত অভিযানের সবচেয়ে প্রধান উদ্দেশ্য ছিল। ইসলাম প্রচারের মাধ্যমে যাবতীয় জুলুম এবং অত্যাচার, অন্যায় এবং যত অবিচার আছে সমস্ত কিছু দূর করা সম্ভব। কিন্তু এই সমস্ত অঞ্চলের অধিবাসীরা তারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল, তারা মুশরিক ছিল। তো এই বিষয়টিকে কিভাবে তাদের কাছে সত্যিকার অর্থে তুলে ধরা যায় যে এই মূর্তিসমূহ আসলে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, তাদেরকে আহত করে নয়, বরঞ্চ তাদের সামনে এই সত্যটাকে উপস্থাপন কিভাবে করা যায়, সেই বিষয়টা নিয়ে মোহাম্মদ বিন কাসিম সবসময় ভেবে চলেছিলেন। তো সেই কারণে তিনি চিন্তা করলেন যে এই সমস্ত মন্দিরগুলো আমার পরিদর্শন করা দরকার, এর মধ্যে কি আছে। মোহাম্মদ বিন কাসিম একদিন দেখতে চাইলেন যে মন্দিরের ভিতরে কি আছে আমাকে দেখাও। সেই কথাটি সেই অঞ্চলের অরোরের প্রধান পুরোহিতের কানে পৌঁছালো এবং তিনি সাদরে সমাদর করে মন্দির পরিদর্শন করতে মোহাম্মদ বিন কাসিমকে নিয়ে গেলেন। তো মন্দিরে বেশ মজার একটা ঘটনা ঘটল। মন্দিরের ঠিক মাঝখানে একটা বড় পাথরের মূর্তি ছিল এবং মূর্তিটাকে রাখা হয়েছে একটা ঘোড়ার উপর, মূর্তি ঘোড়ার উপর রাখা হয়েছে। তো সারা গায়ে তার ঝলমল করছে বিভিন্ন দামি দামি গয়না, অলংকার, সোনার গয়না, এবং মূর্তির সামনে ধর্ণা দিয়ে অসংখ্য ভক্ত এসে উপর হয়ে পড়ে থাকতো, তারা বিভিন্ন কিছু উৎসর্গ করত। তাই দেখে মোহাম্মদ বিন কাসিমের মনে সত্যিকার ভাবেই খুব একটা দুঃখ অনুভব করলেন তিনি, যে এখনো তো এরা জুলুম এবং অত্যাচার থেকে মুক্ত লাভ করতে পারেনি, নিজেদের নফসের উপরে এরা জুলুম করছে, এখনো মিথ্যা আদর্শকে আঁকড়ে ধরে রেখেছে। পাথরকে মানুষ দেবতা মনে করে এভাবে ভক্তি করতে পারে, সেটা নিজের না চোখে না দেখলে যেন মোহাম্মদ বিন কাসিম বিশ্বাস করতে পারতেন না। তো মানুষগুলির মধ্যে তিনি মানে দুঃখবোধ অনুভব করলেও তিনি তাদের সরল বিশ্বাসে আঘাত দিলেন না, তাদের সামনে সত্যটাকে সহজভাবে উপস্থাপন করার বিষয়টি চিন্তা করছিলেন। তখন তার মনে একটি কৌতুক করার ইচ্ছা জাগ্রত হলো। তো এখানে একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি প্রাসঙ্গিকভাবে, যে স্বাভাবিকভাবে একজন মানুষ যদি তার নিজের বিবেক বা বুদ্ধিকে ব্যবহার করে তখন সে সহজেই বুঝতে পারে যে এই সমস্ত পাথরের মূর্তি আসলে ভালো বা মন্দ কোনো কিছু করার ক্ষমতা রাখে না, কোনো কিছু দিতেও পারে না, কোনো কিছু চিনিয়েও নিতে পারে না, এমনকি সে মূর্তি নিজেকেও রক্ষা করতে পারে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলাম গ্রহণ না করে বা ইসলামের আদর্শকে বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত কুফফারদের অন্তরকে বলছেন যে এই অন্তরগুলো হচ্ছে মৃত অন্তর, মৃত অন্তর যাতে কোনো আলো প্রবেশ করেনি, যার ফলে তারা এই সহজ বিষয়গুলো বুঝতে পারে না। অথচ এগুলো খুবই সাধারণ এবং সাধারণ বুদ্ধির পরিচায়ক যে মানুষ কখনো একটা পাথরের মূর্তির কাছে নত হবে না, তাকে দেবতা মনে করবে না। যেমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণের পর সারা বিশ্বের দুই তৃতীয়াংশের শাসক হয়েছিলেন এবং ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তি হিসেবে চিরদিনের জন্য নিজেকে স্থায়ী অবস্থানে উপস্থাপন করেছেন, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে এই মূর্তি পূজায় অভ্যস্ত ছিলেন। অথচ এই ইসলাম গ্রহণ তাকে কত আমূল পরিবর্তন করে দিল, কত মহৎ একজন ব্যক্তি হিসেবে তাকে উপস্থাপন করলো। অথচ তিনি যখন মূর্তি পূজা করেছিলেন একই ব্যক্তি, কিভাবে তিনি তার বুদ্ধিকে এত নিম্ন স্তরে নামিয়ে আনতে পারলেন যে তিনি মূর্তির সামনে নত হতেন। তো একটি ঘটনা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন অতীতের ঘটনা মনে করে হাসছেন, আবার একই সঙ্গে কান্নায় আক্রান্ত হচ্ছেন, এই ধরনের একটা অভিব্যক্তি তার চেহারায় ফুটে উঠছে। তো এটা দেখে কিছু সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি মনে হচ্ছে এখনই হাসছেন আবার এখনই কান্নায় ভেঙে পড়ছেন, তো মূল ঘটনাটা কি আমাকে খুলে বলুন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে আমার হাসির কারণ হচ্ছে যে অতীত জাহেল যুগের একটি ঘটনা আমার মনে পড়ে গেল, যে একদিন আমি একটা সফরে ছিলাম, তো যাত্রাপথে কিছু দূর যাওয়ার পর মনে হলো আরে আমি তো আমার সাথে করে আমার দেবতাকে আনতে ভুলে গেছি, মূর্তিটা তো আমার সাথে নিয়ে আসা উচিত ছিল যাত্রাপথে যদি কোনো বিপদ আপদ ঘটে। তো এই মনে করে আমার তখন প্রার্থনা করার ইচ্ছা জাগ্রত হলো। তো তখন আমি মূর্তি যেহেতু সাথে নেই কি করা যায়, দেখলাম যে সাথে কিছু খেজুর আছে এবং গরমে খেজুরগুলো বেশ নরম অবস্থায় আছে, তো সেই খেজুরগুলোকে দিয়ে টিপে টিপে আমি একটা মূর্তির আকৃতিতে তৈরি করলাম। এরপরে তার সামনে প্রার্থনা করলাম, তার কাছে চাইলাম, উপাসনা করলাম। কিন্তু সমস্যা ঘটলো একটু পর, কিছু দূর যাওয়ার পর আমার পেটে খুব ক্ষুধা লাগলো। তো এখন আমি চিন্তা করলাম যে এই সময় কোথায় খাবার পাবো, এই দেবতার কাছে যদি চাই সে কি আমাকে খাবার দিবে। তখন আমার মনে হলো আরে যে দেবতাকে আমি বানিয়েছি সে নিজেই তো একটা খাবার, খেজুরের তৈরি খাবার, তখন আমি সেই দেবতাকে খেয়ে ফেললাম। তো এই ঘটনা মনে করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে হাসছিলেন যে কিভাবে নিজের তৈরি বানানো খেজুরের দেবতাকেই তিনি পূজা করলেন, আবার যখন ক্ষুধা লাগলো তিনি নিজের দেবতাকেই খেয়ে ফেললেন। একটা ইবাদতকারী তিনি তার মাবুদকে খেয়ে ফেললো, দেবতাকে খেয়ে ফেললো, খেজুরের মূর্তিকে খেয়ে ফেললেন। তো একই ধরনের একটা ঘটনা সহজভাবে যাতে তারা বুঝতে পারেন সেই জন্য মোহাম্মদ বিন কাসিম চিন্তা করছিলেন যে এদেরকে কিভাবে এই বিষয়টা উপস্থাপন করা যায়। তো যখন মন্দিরের পুরোহিত তাকে বিভিন্ন দিক ঘুরিয়ে দেখাচ্ছিলেন, অন্যদিকে একটা দিকে পুরোহিত তাকিয়েছিলেন, সেই সময় মোহাম্মদ বিন কাসিম মূর্তির ডান হাতের একটা গয়না খুলে নিজের পকেটে লুকিয়ে ফেললেন। পুরোহিত কিছুই জানতে পারলেন না। তো গয়নাটি লুকিয়ে ফেলে তিনি পুরোহিতকে বললেন আচ্ছা এই মূর্তির এই হাতে তো একটু আগে একটা গয়না ছিল, এই গয়নাটা এখন কোথায় গেল, নিশ্চয়ই কেউ এটাকে চুরি করে নিয়ে গেছে, কোনো ভক্ত এসে হয়তো চুরি করে নিয়ে গেছে। তো অবাক হয়ে পুরোহিত দেখলো যে সত্যি তো ডান হাতে যে হীরক খচিত মূল্যবান গয়নাটা সেটা তো এখন নেই, নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে, মন্দিরে যারা আসে নিশ্চয়ই তাদের কারো কাজ হবে। তো তিনি কোনো জবাব দিতে না পেরে সেই পুরোহিত মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, এবং মুহাম্মদ বিন কাসিম তিনি তখন পকেট থেকে গয়নাটা বের করে মূর্তির হাতে পরিয়ে দিতে দিতে বললেন যে দেখো, পাথরের মূর্তি কখনো দেবতা হয় না, মূর্তি মানুষের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, এমনকি সে নিজের জিনিসটাকেও যে রক্ষা করতে পারে না সেটা তো তোমার নিজের চোখের সামনেই তুমি এখন দেখলে। এবং সবাই দেখলো মন্দিরে উপস্থিত ভক্তরা যে সত্যি আসলে তাই, পাথরের মূর্তির কোনো ক্ষমতা নেই। তো মুহাম্মদ বিন কাসিম এরপর এই শহরে যারা মুসলিম ছিল আগে থেকে তাদের জন্য বসবাস করার জন্য একটি এলাকা মহল্লা ঠিক করে দিলেন, এবং আগের মতো এখানেও একটি মসজিদ তৈরি করে দিলেন। তো অরোর জয়ের পর মুহাম্মদ বিন কাসিম পরবর্তী অঞ্চল শুক্কুর বিজয় করলেন, এবং শুক্কুরও জয় হলো বিনা যুদ্ধে। স্বাভাবিকভাবে মানুষ মুসলিমদেরকে নিজেদের কর্তৃত্বে স্থাপন করলো, নেতা হিসেবে গ্রহণ করে নিল। এবং 17 বছর বয়সের মুহাম্মদ বিন কাসিম সেই সমস্ত সিন্ধু অঞ্চলে ব্যাপকভাবে মানুষের কাছে জনপ্রিয় হতে লাগলেন। পাঞ্জাবের একটা অংশ ছিল সেই সময়ে যেটা ছিল দাহিরের রাজ্যের অন্তর্গত, এবারে মুহাম্মদ বিন কাসিম চললেন সেই দিকে পাঞ্জাবকে বিজয় করতে। তো মুহাম্মদ বিন কাসিমের ইচ্ছা ছিল সমস্ত হিন্দুস্তানকে তিনি ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত করবেন, এবং সমস্ত অঞ্চলকে মানুষের উপরে মানুষের প্রভুত্ব থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে উপস্থাপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং আনুগত্যের পথকে তাদের জন্য সহজ করে দেবেন। মুলতানের পথে রাবি নদীর তীরে সিকা দুর্গ পরবর্তী অভিযান। তো 17 দিন অবরোধ করে রাখার পর মুহাম্মদ বিন কাসিম সেই সিকা দুর্গকেও অধিকার করেন, এবং যুদ্ধে প্রায় সেখানে 200-এর উপর আরব সৈন্য শহীদ হয়, শাহাদাত বরণ করে। তো সিকা থেকে আরব সৈন্যরা এবার মুলতানে পৌঁছালেন, এবং মুহাম্মদ বিন কাসিম পরবর্তী সিন্ধুর পরে সবচেয়ে বড় শহর ছিল মুলতান, এবং সেখানে শাসনকর্তাকে বললেন যে আমরা সিন্ধুর সমস্ত অঞ্চল বিজয় করেছি, তো তুমিও যদি আমাদের বশ্যতা মেনে নাও তাহলে ভালো, নিজের ধর্ম নিজের অধিকার পালন করবে, ধর্মীয় স্বাধীনতা লাভ করবে, কিন্তু আমাদেরকে নিরাপত্তার বিনিময়ে, আমাদের নিরাপত্তা গ্রহণের বিনিময়ে আমাদেরকে জিজিয়া প্রদান করবে, আর যদি তাও না হয় তাহলে যুদ্ধ করবে, আর সবচেয়ে উত্তম যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি আমাদেরই ভাই, তোমার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। তো যুদ্ধ হলে তোমার আর আমার লোকদের মধ্যে কষ্টের কোনো শেষ থাকবে না, তো আশা করি তুমি সেই সমস্ত পথ বাড়ি আশা করি যে তুমি সেই সমস্ত কঠিন রাস্তাকে বাদ দিয়ে সহজ প্রস্তাবগুলোকে গ্রহণ করবে। কিন্তু মুলতানের হিন্দু শাসনকর্তা একটিও ভালো কথায় কান দিলেন না, বরং তিনি জবাব দিলেন যে দেশ রক্ষা করার মতো যথেষ্ট শক্তি আমার আছে, তিনি অহংকার এবং অধ্যত্ব প্রকাশ করলেন, এবং তখন সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। কয়েক সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলল, কিন্তু এই হিন্দুদেরকে পরাজিত করা গেল না। যেখানে সিন্ধু রাজা দাহিরের বাহিনীকে অল্প সময়ের মধ্যে পরাজিত করে দাহিরকে হত্যা করা সম্ভব হয়েছিল, কিন্তু মুলতানের এই শাসনকর্তাকে কয়েক সপ্তাহ পর্যন্ত যুদ্ধ করার পরেও তাদেরকে পরাজিত করা গেল না। এর মধ্যে আরব সৈন্যদের যুদ্ধের রসদ ফুরিয়ে আসতে লাগলো, কিন্তু এই সময় একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। সেটা হচ্ছে যে ঠিক যেভাবে প্রথম দেবুল মন্দির বিজয়ের সময় একজন ব্রাহ্মণ এসে মুসলিমদেরকে বিভিন্ন তথ্য প্রদান করেছিল, একইভাবে স্বেচ্ছায় একজন হিন্দু সেই মুলতানের দুর্গ থেকে বের হয়ে আসলো, পালিয়ে আসলো, এবং পালিয়ে এসে সে মুহাম্মদ বিন কাসিমের সাথে দেখা করে বলল যে মুলতানের শাসনকর্তাকে সহজে কিভাবে বসে আনতে হয় সেই উপায়টি আপনাকে বলে দিতে পারি। তো আপনি এখান থেকে যে একটা পানির রাস্তা দেখছেন, খালটাকে দেখছেন, সেটা শহরের ভিতরে পানি সরবরাহ করে। তো কাজে এই পানি সরবরাহ, এই খালটাকে যদি আপনারা বন্ধ করে দেন তাহলে মুলতানের ভিতরে পানির অবরোধ লাগবে, হাহাকার লাগবে, শাসনকর্তা নতি স্বীকার করতে বাধ্য। তো মুহাম্মদ বিন কাসিম দেখলেন যে সত্যিই তাই, চমৎকার পরামর্শ দিয়েছে লোকটা। তো তখন তিনি খালের মুখটাকে বন্ধ করে দিলেন, এবং দুদিন যেতে না যেতেই মুলতানের সমস্ত অঞ্চল মুসলিম সেনাদের দখলে চলে আসলো, এবং সেই অঞ্চলের সবচেয়ে বড় মন্দির ছিল মুলতানে, এবং দূর দূরান্ত থেকে হিন্দুরা সেখানে আসতো সেই মন্দিরে পূজা দিতে, এবং পূজা দিতে এসে তারা অনেক টাকা পয়সা মূল্যবান গয়নাপত্র দিয়ে যেত তাদের দেবতাকে উৎসর্গ করত। এমনি করে অনেক দিন ধরে সেই মন্দিরে প্রচুর ধনরত্ন জমা হয়েছিল। সেই সমস্ত সম্পদগুলো মূলত মন্দিরেই পড়ে থাকতো, কিন্তু কোনো কাজেই ব্যবহার করা হতো না, এবং তাছাড়া মন্দিরের প্রধান দেবতার মূর্তিটাও ছিল সোনা দিয়ে তৈরি। তো একজন ব্রাহ্মণ মুহাম্মদ বিন কাসিমকে গোপনে খবর দিল যে দেবতার সেই মূর্তির নিচে, স্বর্ণের তৈরি মূর্তির নিচে, মেঝের নিচে পোতা রয়েছে আরও অনেক ধনরত্ন, বহুদিন ধরে সেই সমস্ত ধনরত্ন মন্দিরে জমা হচ্ছে, বহুকাল থেকে লোকজন সেগুলো মন্দিরে উৎসর্গ করছে এবং জমা হচ্ছে। এবং পরবর্তীতে দেখা গেল যে ব্রাহ্মণ সত্যি সত্যি ঠিক কথাই বলেছে, মেঝে খুঁড়লে অনেকগুলো ধনরত্ন মণিমুক্তা সেখান থেকে বের হতে লাগলো, এবং সমস্ত ধনরত্নের অংশগুলো সেগুলো যুদ্ধের মাল বা গণিমতের মাল হিসেবে গ্রহণ করা হলো, এবং এই সমস্ত অব্যবহৃত ধন সম্পদ যেগুলো পতিত অবস্থায় পড়েছিল সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হলো, এবং ধনরত্নের 5 ভাগের 1 ভাগ পাঠানো হলো আমির যিনি যুদ্ধের সমস্ত ব্যয় বহন করেছেন এবং আঞ্জাম দিয়েছেন, সেই মুহাম্মদ বিন কাসিমের আমির হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঁচ ভাগের এক ভাগ, এবং বাকি সমস্ত ভাগ করে দেওয়া হলো এই সমস্ত সৈনিকদের ভেতরে। এবং যার মধ্যে আমরা দেখেছি যে সিন্ধুর অনেক লোকেরাও যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও ছিল, এবং আগেকার দিনে সেটাই ছিল চলতি নিয়ম, এবং বর্তমানেও এটা ইসলামে গনিমতের মাল বন্টনের নিয়ম হিসেবে প্রচলিত রয়েছে। তো যুদ্ধ জয় করে যা কিছু জিনিস পাওয়া যেত তার এক ভাগ সৈন্যদেরকেও দেওয়া হতো, এবং যুদ্ধের যিনি আমির বা খলিফা থাকতেন তাকেও দেওয়া হতো। তো শুধু মুলতান থেকে মোহাম্মদ বিন কাসিম নিজের ভাগে কত সম্পদ পেয়েছিলেন সেটা শুনলে সত্যিকারই আশ্চর্য হয়ে যেতে হয় যে সেই মন্দিরে কত সম্পদ জমা ছিল, এবং তিনি সেই সময় পেয়েছিলেন 12 লাখ দিরহাম। তাহলে হিসাব করে দেখা গেল এরপর যে সমস্ত সিন্ধু অভিযানে আরবদের মোট খরচ হয়েছে 6 লাখ দিরহাম, সেখানে একটা মন্দির থেকে মোহাম্মদ বিন কাসিম তিনি একা পেলেন 12 লাখ দিরহাম। তো কাজেই দেশ বিজয় করা হলো, তাদেরকে জুলুম এবং কুফর থেকে মুক্ত করা হলো, পাশাপাশি অত্যাচারী শাসক দাহিরকে হত্যা করা হলো, এবং গদিমতের মাল হিসেবে প্রায় 6 লাখ দিরহাম অতিরিক্ত পাওয়া গেল। তো মোহাম্মদ বিন কাসিম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করলেন। তো মুলতান জয় করার পর মোহাম্মদ বিন কাসিমের পরবর্তী ইচ্ছা ছিল তিনি এবারে বাকি হিন্দুস্তানের দিকে এগিয়ে যাবেন এবং সমগ্র অঞ্চলকে ইসলামিক খিলাফতের অধীনে নিয়ে আসবেন এবং মানুষকে অত্যাচার এবং জুলুম থেকে মুক্ত করবেন। এদিকে যখন তিনি হিন্দুস্তানের অন্যান্য অঞ্চল বিজয় করবেন এই সময় একটি ঘটনা ঘটল, এবং মুলতানের পতন দেখে পরবর্তী অঞ্চলের রাজা উদয়পুরের রাজা তিনি ভয়ানক ব্যস্ত হয়ে তোড়জোড় করে আক্রমণ করার জন্য তৈরি হতে লাগলেন। মুলতান মুসলিমদের হাতে গিয়ে পড়বে তিনি সেই রকম আশঙ্কা কখনোই করেননি, যেমন আমরা দেখতে পেরেছি যে এই সমস্ত সিন্ধু অভিযানে সবচেয়ে বেশি সময় লেগেছে মুলতান বিজয় করতে, কয়েক সপ্তাহের বেশি যুদ্ধ হয়েছে, এমনকি মুসলিম সৈন্যরাও একটি পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরই একজন লক্ষ্যে একজন হিন্দুর পরামর্শে যিনি মুলতানের দুর্গ থেকে পালিয়ে এসে মুসলিমদেরকে পরামর্শ দিলেন তার পরামর্শে মুসলিমরা মুলতান বিজয় করতে সক্ষম হলো সেই খালের পানিকে অবরোধ করার মাধ্যমে। তো এর কারণে পার্শ্ববর্তী রাজা উদয়পুরের রাজা তিনি ভয়ানক আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন এবং যুদ্ধের জন্য তার ছেলে হরচন্দ্রের অধীনে বিরাট একটি বাহিনী তৈরি করলেন মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো মোহাম্মদ বিন কাসিম খবর পেয়ে সেই দিকেই প্রথমে এগিয়ে গেলেন যেখানে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, এবং সেই যুদ্ধে উদয়পুরের রাজা এমনভাবে পরাজিত হলেন যে বহুদিন পর্যন্ত যুদ্ধ করার কোনো ক্ষমতা আর তাদের অবশিষ্ট রইল না, ফলে সেই সমস্ত দক্ষিণ দিকটা পুরোটাই আক্রান্ত হওয়ার আর কোনো আশঙ্কা থাকলো না, কোনো ভয় থাকলো না। এবার বাকি থাকলো শুধুমাত্র পূর্ব দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ হিন্দুস্তানের ভিতরে প্রবেশ করার রাস্তাটি আরও সুগম হলো। কিন্তু এই সময়ে এসে বেশ কিছু রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে মোহাম্মদ বিন কাসিমের এই সমস্ত অভিযান তিনি পরিচালনা করতে পারলেন না, কারণ মানুষ সবসময় যা ভাবে অনেক সময় সেই সমস্ত ঘটনা ঠিক মতো ঘটে না। মোহাম্মদ বিন কাসিম যখন পূর্ব দিকে পাঞ্জাবে অভিযানের জন্য তৈরি হয়েছেন ঠিক তখনই এলো এক নিদারুণ সংবাদ, সেটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ ইন্তেকাল করেছেন, বসরার আমির গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর ইন্তেকাল করেছেন। তো হাজ্জাজ যে শুধুমাত্র মোহাম্মদ বিন কাসিমের একজন নিকট আত্মীয় ছিলেন, তার চাচা ছিলেন, শুধু তাই নয় তিনি তার ছিলেন একজন পরম বন্ধু এবং হিতাকাঙ্ক্ষী। তিনি তাকে সিন্ধু অভিযানের সুযোগ করে দিয়েছিলেন, তার উপদেশ মতোই চলে তিনি আজকে সিন্ধু দেশ বিজয় করেছেন, ইসলামের পতাকা উড়িয়েছেন হিন্দুস্তানে। এক কথায় হাজ্জাজের উৎসাহেই সিন্ধু বিজয় করা সম্ভব হয়েছিল মোহাম্মদ বিন কাসিমের পক্ষে, এবং তার পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ বিন কাসিম তার নিজের বীরত্বকে প্রকাশ করার সুযোগ পেয়েছেন। মাত্র 17 বছর বয়সে তিনি হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমেই সেনাপতির পদে অধিষ্ঠিত হয়েছেন এবং তার যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন যে না, তিনি সত্যি 17 বছর বয়সেই এত বড় বাহিনীর এত বড় অভিযানের সেনাপতি হওয়ার যোগ্য ছিলেন। তো কাজে এই সমস্ত বাহিনীর কাছে হাজ্জাজ বিন ইউসুফ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তার মৃত্যুর সংবাদটি স্বাভাবিকভাবেই তাদেরকে বিচলিত করলো, তারা মুষড়ে পড়লেন, এবং আরব সৈনিকদের মধ্যে মুসলিমদের মধ্যেও একটি অনিশ্চিত ভাবনা চলে আসলো যে এখন সামনে আমরা কি করব। তো কিছুদিন পরে তাদের সেই ভাবনাটি সত্যি আশঙ্কাটি সত্যি হয়ে দেখা দিল, কারণ খলিফা ওয়ালিদ তিনি হুকুম করলেন যে হিন্দুস্তানের দিকে আর বেশি ভিতরে এগিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আমরা পূর্বেই বলেছি যে প্রথম দিকেই খলিফার এটা কোনো পরিকল্পনার অংশ ছিল না যে তারা হিন্দুস্তানে জিহাদ পরিচালনা করবেন, কারণ একই সময়ে মুসলিম উম্মার বেশ কয়েকটি অঞ্চলে একসাথে বিভিন্ন ফ্রন্টে লড়াই হচ্ছিল। তো যার কারণে সেই মুহূর্তে হিন্দুস্তানের আশু অভিযান পরিচালনা করার কোনো ইচ্ছা ছিল না, যদি তাদের সেই জাহাজগুলো জলদস্যুদের দ্বারা আক্রান্ত না হতো তাহলে তখন কোনো অভিযান পরিচালনা করা হতো না, কিন্তু পরিস্থিতির কারণে সেখানে অভিযান পরিচালনা করা হলো এবং হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর পর খলিফা ওয়ালিদ তাদেরকে বললেন যে বাহিনী প্রত্যাহার করে তোমরা নিজেদের এলাকায় ফিরে আসো। এবারে মোহাম্মদ বিন কাসিম চললেন পাঞ্জাব দখল করতে। পশ্চিম পাঞ্জাবের মুলতান বর্তমানেও একটি প্রসিদ্ধ বড় শহর। তো মোহাম্মদ বিন কাসিম প্রথমে সেখানে যাবেন বলে মনস্থির করলেন এবং মুলতানে যেতে যেতে তিনি পথে একটি দুর্গ পেলেন, কাকশা নামে দাহিরের এক ভাই সে লুকিয়েছিল সেই দুর্গে। এবং তার সাথে মুসলিম সেনাপতি তখন এত ভালো ব্যবহার করলেন একজন সেনাপতি যে তিনিও শীঘ্রই মোহাম্মদ বিন কাসিমের একজন বিশ্বাসী বন্ধু হয়ে উঠলেন। এবং সত্যি বলতে গেলে তখন থেকে কাকশাই হলেন মোহাম্মদ বিন কাসিমের একজন পরামর্শদাতা এবং মুজির। তো পরবর্তীতে যে সমস্ত স্থানে যুদ্ধ হয়েছে সেই সমস্ত স্থানে কাকশা মুসলিমদেরকে পরামর্শ দিয়েছেন এবং সহায়তা করেছেন। তরুণ বিন মোহাম্মদ বিন কাসিমের জীবনে এরপর এমন কয়েকটি ঘটনা ঘটল যার জন্য তিনি হয়তো মোটেও তৈরি ছিলেন না। খলিফা ওয়ালিদ 715 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন এবং এরপর খলিফা হলেন তার ছোট ভাই সুলাইমান। তিনি ছিলেন খলিফা ওয়ালিদের ঘোর বিরোধী এবং এর বেশ কিছু কারণও রয়েছে। কারণ ওয়ালিদ এবং সুলাইমানের পিতা ছিলেন আব্দুল মালিক। মৃত্যুর পূর্বে পিতা আব্দুল মালিক ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার মৃত্যুর পরে খলিফা হবেন ওয়ালিদ এবং ওয়ালিদের পরে খলিফা হবেন তার ভাই সুলাইমান। কিন্তু পিতার মৃত্যুর পর ওয়ালিদ খলিফা হলেন ঠিকই, কিন্তু খলিফা হয়েই তিনি পিতার সেই আদেশকে রদ করতে চেষ্টা করেন এবং আদেশ রদ করে ভাইয়ের বদলে নিজের ছেলেকে খলিফা করবেন, এটাই ছিল তার একান্ত বাসনা। এবং এই কাজে হাজ্জাজ তাকে সাহায্য করেছিলেন, যার ফলে বড় ভাই ওয়ালিদের প্রতি একটু শ্রদ্ধা ছিল না সুলাইমানের মনে। হাজ্জাজকেও তিনি ভাইয়ের সহযোগী হিসেবে ভালো চোখে দেখতেন না এবং যেহেতু হাজ্জাজের ভাইপো ছিলেন মোহাম্মদ বিন কাসিম, অর্থাৎ তিনি সুলাইমান পরবর্তীতে যখন তিনি খলিফা হলেন তিনি পূর্বের খলিফা ওয়ালিদ যেহেতু তাকে খিলাফত থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন, ওয়ালিদের যারা সহযোগী ছিল তাদের প্রত্যেককে তিনি পাকড়াও করলেন এবং তাদেরকে কারাগারে আটক করলেন অথবা বিভিন্নভাবে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের চেষ্টায় লিপ্ত ছিলেন। এবং এভাবে তিনি সুযোগ নিলেন এবং সেই সুযোগ নিতে নিয়ে খলিফা ওয়ালিদ যে সমস্ত ভালো কাজ করে গিয়েছেন সুলাইমান অন্ধভাবে ভালো মন্দ বিচার না করে তার বিরোধিতা করতে লাগলেন। ওয়ালিদের সময়ে যারা ছিলেন ভালো সেনানায়ক, জাদ্রেল সেনানায়ক, দেশ দেশান্তরে যারা ইসলামের বিজয় পতাকা উড়িয়েছেন তাদের সবাইকে তিনি বরখাস্ত করে দিলেন। এমনি করে নিজের আক্রোশ মেটাতে গিয়ে তিনি ইসলাম এবং মুসলিমদের বড় একটা ক্ষতি সাধন করলেন, বিভিন্ন এলাকায় ইসলামের বাণী প্রসার ঘটল না। একদিন এই ধরনের একটি বরখাস্তের হুকুম মোহাম্মদ বিন কাসিমের কাছে চলে আসলো। সিন্ধু বিজয়ী মোহাম্মদ বিন কাসিম, যিনি 17 বয়সে এত বড় একটি অঞ্চল বিজয় করেছিলেন, যেই এলাকার বিস্তৃতি ছিল দেবুল থেকে মুলতান পর্যন্ত, সেই অঞ্চলটিকে তিনি ইসলামের অধীনে নিয়ে এসেছিলেন এবং তার ইচ্ছা ছিল সমস্ত হিন্দুস্তানকে তিনি ইসলামের অধীনে নিয়ে আসবেন, সেই অসাধারণ সেনানায়ক মাত্র 17 বয়সে যিনি সিন্ধু এসেছিলেন, বর্তমানে তার বয়স সেখানে 20, 715 খ্রিস্টাব্দে, সেই হিন্দু বিজয়ী মোহাম্মদ বিন কাসিমকে বরখাস্ত করে তার জায়গায় অন্য আরেকজন লোককে পাঠানো হলো। এবং হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন খলিফা ওয়ালিদের একেবারে ডান হাত এবং সুলাইমান তা জানতেন। তিনি খলিফা হওয়ার আগেই হাজ্জাজ ইন্তেকাল করেন বলে হয়তো তাকে তার পক্ষে সাজা দেওয়া সম্ভব হলো না, কিন্তু হাজ্জাজের আত্মীয়রা কেউই খলিফা সুলাইমানের হাত থেকে রেহাই পেল না, যার কারণে সেনানায়ক মোহাম্মদ বিন কাসিমকে বিনা কারণে বরখাস্ত করেই শুধুমাত্র তিনি খুশি হলেন না, এমনকি তাকে বন্দী করে অবিলম্বে ইরাক আসার হুকুম জারি করলেন। এবং খলিফার এই নিষ্ঠুর আদেশ যখন মোহাম্মদ বিন কাসিমের কাছে পৌঁছালো তখন তিনি সিন্ধুর সর্বময় কর্তা, সিন্ধুর গভর্নর, আরব সৈন্যরা তাকে যেভাবে প্রাণ দিয়ে ভালোবাসে সেভাবে নওমুসলিম সিন্ধুর প্রতিটি বাসিন্দাও তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। ইচ্ছা করলেই তিনি খলিফার আদেশকে অনায়াসে অমান্য করতে পারতেন এবং নিজের অঞ্চল নিয়ে স্বাধীনতা ঘোষণা করে বিচ্ছিন্ন হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি মুসলিম জামাতের বিরুদ্ধে গেলেন না, আদেশ অমান্য করে সিন্ধুর সুলতান হয়ে বহাল তবিয়তে দিন কাটাতে পারতেন তিনি ঠিকই, কিন্তু তিনি তা করলেন না এবং ইসলাম তাকে সেই শিক্ষা দেয়নি। তিনি জানতেন প্রত্যেক মুসলিমকে আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানতে হবে এবং আরও মানতে হবে নেতার আদেশ, এবং ইসলামের সেই শিক্ষার কথা মনে করে হাসি মুখে তিনি খলিফার আদেশকে মেনে নিলেন। মোহাম্মদ বিন কাসিম একজন সাধারণ কয়েদির বেশে ফিরে চললেন ইরাকের দিকে এবং নিজের ভাইয়ের প্রতি ব্যক্তিগত আক্রোশের কারণে খলিফা সুলাইমান শুধু যে একজন তরুণ মুসলিম বীর মুসলিম সেনাপতির ভবিষ্যৎটাই নষ্ট করলেন তা নয়, ইসলামেরও একটি বড় অপূরণীয় ক্ষতি করলেন। মাত্র 17 বয়সে সুদূর আরব ভূমি ছেড়ে এসে, নিজের জন্মস্থান ছেড়ে এসে যিনি অনায়াসে জয় করলেন বিশাল একটি অঞ্চল সিন্ধু প্রদেশ, সুযোগ পেলে হয়তো তিনি জীবনে আরো অনেক কিছু বিজয় করতে পারতেন, অনেকগুলো নতুন অঞ্চলে তিনি ইসলামের বিজয় পতাকা বয়ে নিয়ে যেতে পারতেন। মাত্র 3 বছরে তিনি সারা সিন্ধু বিজয় করে শুধু ক্ষান্ত হননি, সাথে সাথে যেখানে সুন্দর একটি শৃঙ্খলা এবং সুন্দর শাসন ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন প্রথম যেদিন তিনি সিন্ধুর বুকে পা ফেললেন সেদিন দেখেছিলেন সেখানে মানুষ শুধু দেশের রাজা এবং মানুষ নামে আর যারা আছে বংশানুক্রমে তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। দেশে ধন সম্পত্তির কোনো শেষ নেই, কিন্তু তার সমস্ত গিয়ে জমা হচ্ছে রাজার ভাণ্ডারে আর পূজারী ব্রাহ্মণদের মন্দিরে। মোহাম্মদ বিন কাসিম এসে তাদেরকে শেখালেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সকল নাগরিকের অধিকার সমান। ইসলামের সাম্য ও ভ্রাতৃত্ব তাদেরকে চমক লাগিয়ে দিল। এমনি করে তিনি শুধুমাত্র দেশই বিজয় করলেন না, অগণিত মানুষের অন্তরকেও বিজয় করে ছাড়লেন। সেই মোহাম্মদ বিন কাসিম আজ স্বদেশে ফিরে চলেছেন সাধারণ একজন বন্দির বেশে। তখন আরবের পূর্বাঞ্চলে শাসনকর্তা ছিলেন সালেহ। কোন এক অপরাধের জন্য সালেহের ভাইয়ের প্রাণদণ্ড হয় হাজ্জাজের আদেশে। সেই কারণে সালেহও ছিলেন হাজ্জাজের ঘোর শত্রু। তাই বন্দী মোহাম্মদ বিন কাসিম ইরাকে পা দিতেই সালেহ তাকে ওয়াসিয়াতের কারাগারে বন্দী করলেন এবং তার একমাত্র অপরাধ তিনি ছিলেন হাজ্জাজের আত্মীয় একজন প্রিয়পাত্র। এবং এভাবে একটি দুঃখজনক ঘটনার মাধ্যমে মোহাম্মদ বিন কাসিম পরবর্তীতে আর কোনোদিনই সেই কারাগারের বাইরে মুক্ত আলো বাতাসে ফিরে আসার সুযোগ পাননি। এবং আরও দুঃখের বিষয়, কতদিন তিনি সেই অন্ধকার কারাগারে বেঁচেছিলেন সেটাও স্পষ্ট করে কেউ উল্লেখ করতে পারেন না এবং সেখানেই তার পরবর্তীতে মৃত্যু ঘটে যায়। কিন্তু তার মৃত্যু হলো ঠিকই, কিন্তু ইতিহাসের পাতায় অক্ষয় কীর্তি হিসেবে তার নামটি বেঁচে আছে এবং চিরদিন ইনশাআল্লাহ জীবিত থাকবে। মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর দয়া করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।